This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-র 50তম পর্বে। বিশেষভাবে আমন্ত্রণ বলবো আমরা, কারণ হাঁটি হাঁটি পাপা করে আমরা একটি দুটি নয় 50টি পর্ব আমরা পার করে এসেছি, এবং আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমরা পেয়েছি সেটা নিঃসন্দেহে আজীবন মনে রাখবার মতো। এই 50টি পর্বের মধ্যেই, এই 50টি পর্বেই খুব স্বল্প একটা সময় আমরা বলতে পারি, কারণ প্রতি মাসে যদি 4টি করে পর্ব হয় তাহলে 50টি পর্ব বছরখানেক সময়ের কাছাকাছি আমরা বলতে পারি। এই সময়ের মধ্যেই হ্যালো 8920 তুমুল জনপ্রিয় অনুষ্ঠান হয়েছে দেশে এবং দেশের বাইরে, এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদেরকে শ্রোতারা এতটাই ভালোবাসেন বা আমাদেরকে শ্রোতারা এতটাই পছন্দ করেন যে বাংলাদেশের রেডিও এরিনাতে হ্যালো 8920 এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম। আমরা হ্যালো 8920 50তম পর্বটিকে বিশেষভাবে সাজাবার, বিশেষভাবে করবার একটা মানসিক প্রস্তুতি অনেকদিন আগে থেকে রেখেছিলাম এবং আমরা সেভাবে এগোচ্ছিলামও, কিন্তু আমরা শেষ পর্যন্ত হ্যালো 8920কে সেভাবে আপনাদের সামনে আনতে পারিনি। আমাদের টার্গেট ছিল হ্যালো 8920 50তম পর্ব হবে, এ যাবৎকালে প্রায় 57 জন গেস্ট আমাদের এখানে এসেছিলেন, তাদের জীবনে হ্যালো 8920 আসার পরের যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু রানা প্লাজার যে ঘটনা ঘটে গেছে, রানা প্লাজাতে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এবং দেশের বর্তমানে টেলিভিশন চ্যানেল খুললে কিংবা পত্রিকা দেখলে কিংবা রেডিও শুনলে আমরা যেই ঘুরে ফিরে যে মর্মান্তিক অবস্থার মুখোমুখি হই, সেই মর্মান্তিক অবস্থাতে হ্যালো 8920 নিজের বিবেক থেকে উপলব্ধি করেছে যে এই মুহূর্তে সাফল্যের গল্প নয়, এই মুহূর্তে আসলে চিরবাস্তব অবস্থার মধ্য দিয়ে যাওয়া উচিত। সেই অর্থে হ্যালো 8920 বিশেষভাবে আজকে দুনিয়ার সমস্ত মেহনতি মানুষকে স্মরণ করতে চায় এবং একই সাথে বলতে চায় যে হ্যালো 8920 পুরো পর্বটি, আজকে হ্যালো 8920 50তম পুরো পর্বটি হচ্ছে সাভার ট্র্যাজেডি আমরা বলতে পারি রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে, এবং তেমনটি হবে শুরু থেকে শেষ পর্যন্ত। একজন অতিথি থাকবেন যিনি রানা প্লাজার শ্রমিক ছিলেন, ওখানে কাজ করেছেন, নিদারুণ অবস্থায় বন্দী ছিলেন, শেষ পর্যন্ত উদ্ধার হয়েছেন। শুধুমাত্র তিনি না, তার পুরো পরিবার, এবং একই সাথে সাভারের ওই জায়গাটিতে রানা প্লাজাতে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে মর্মান্তিক এবং ভয়াবহ রকমের ভিকটিম যারা হয়েছেন তাদের কথাও আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তুলে আনার চেষ্টা করব। সেই অর্থে আপনারা বলতে পারেন যে আজকের এই এপিসোড, আজকের এই 50তম পর্বটি একেবারেই ভিন্ন, এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা খুবই শ্রদ্ধাভরে রানা প্লাজায় হতাহত যারা হয়েছেন, যারা মারা গিয়েছেন, সেই সমস্ত শ্রমিক যারা বেঁচে আছেন, এবং একই সাথে দুনিয়ার সমস্ত মেহনতি মানুষের জন্য আজকের এই 50তম পর্বটি, আজকের এই হ্যালো 8920টি আমরা উৎসর্গ করছি। হ্যালো 8920 জীবনের গল্প বলার অনুষ্ঠান, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। সেজন্য দুটো নিয়ম রয়েছে, একটা হচ্ছে ফোন করতে হবে 9115668। ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে বলবেন যে ঘটনাটি আপনি এখানে বলতে চান। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। ফেসবুকের যে আইডিটি আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 ফেসবুক আইডিটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকে যিনি আমার সঙ্গে রয়েছে তার একটা পূর্ব পরিচিতি আমি দিতে চাই। তিনি রানা প্লাজার একজন শ্রমিক, তার নামটা আমরা তার কাছ থেকেই জানব এবং তার জীবনের গল্প এখানে উঠে আসবে। বুঝতেই পাচ্ছেন যে আজকের পর্বটি কতটা গুরুত্বপূর্ণ সবার জন্য। আচ্ছা, প্রথমেই আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আপনার যে কি বলবো আমরা কঠিন সময়, সেই কঠিন সময়ের মধ্যেও আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার সময়টা যে কতটা নিদারুণ যাচ্ছে সেটা তো আমাদের শ্রোতারা শুনলেই বুঝতে পারবে, তারা টেলিভিশনে রেডিওতে সবসময় দেখছে শুনছে, সেটা আপনার জীবনের গল্পে উঠে আসবে। সেই জায়গাটা থেকে আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাকে একটু বলবেন, আমাদের হ্যালো 8920 কিছু বেসিক নিয়ম আছে, আপনি যদি একটু আপনার নাম, আপনার বাড়ি কোথায়, আপনার বয়স, এগুলো যদি একটু প্রথমে বলতেন।
আমার নাম মেহেদি হাসান ওরফে মেহেদুল।
মেহেদুল
জি,
মেহেদুল,
গ্রামের বাড়ি দিনাজপুর নবগঞ্জ থানা নিশা পলাশ বাড়ি।
আচ্ছা, দিনাজপুরে আপনার হচ্ছে জেলা আর নবগঞ্জ। আর হচ্ছে আপনার বয়সটা সম্পর্কে?
আমার বয়স 26 এরকম,
26 এর মতো আপনার বয়স, ঠিক আছে। মেহেদুল হচ্ছে ওর ডাক নাম, 26 এর মতো বয়স, এবং ওর বাড়ি হচ্ছে দিনাজপুরে। মেহেদুল আজকে আছে আমাদের সাথে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আর জি কিবরিয়ার হ্যালো 8920 টিম, শাকিল এবং সফরিন। মেহেদুল, আমরা জীবনের গল্প বলি হ্যালো 8920 তে, আপনার কি শোনা হয় কখনো রেডিও?
হ্যাঁ শোনা হয়, বলতে কি আমরা তো কাজ করি, কাজ করার পর এই মানে 10-12 পর্যন্ত আর কি আমরা কাজ করি, কাজ করার পর আসার পর আর কি শোনার সময় হয় না আমাদের,
সুযোগ হয় না অতটা,
না তবে খবরটা শুনি।
খবরটা আপনারা শুনেন। আচ্ছা আপনি একটু ছোটবেলা থেকে শুরু করেন, আপনি কিভাবে বড় হয়েছেন, কোথায় বড় হয়েছেন, কিভাবে আপনার জীবনটা ছিল?
আমি আমার বয়স যখন 6 মাস তখন আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার মানে সৎ মায়ের উপরে বিয়ে হয়েছিল আমার মার।
ওকে ওকে।
তারপরে এলো সৎ ভাইরা আমার আমাকে আর কি মেরে ফেলার প্ল্যান করে।
দাঁড়ান দাঁড়ান, মানে আপনার মা কি সৎ মা ছিল নাকি দ্বিতীয় বার ছিল?
আমার এলো মা নিজের মা, আর এলো যে সৎ ভাই ছিল হেরা আবার হের মা মারা গেছিল, মারা যাওয়ার পর আমার আম্মার সাথে।
ওকে জি।
তারপরে আমার যখন আর কি আমি যখন 6 মাস আমার বয়স, আমার যখন বাবা মারা যায় তখন আর কি আমার মারা ফেলার আর কি প্ল্যান করছিল। করার পরে আর কি আমার এলো ওখান থেকে, তখন আমার মা বুঝতে পারে যে আমার ছেলের মারা ফেলা বা এই ধরনের আর কি বুঝতে পারে, তখন তখন আমার আমার ওখান থেকে আমার এলো নানার বাড়িতে নিয়ে আসে।
আচ্ছা।
আমি ওই জায়গাতে আর কি বড় হই, ধীরে ধীরে বড় হই।
মেরে ফেলার প্ল্যান কেন করলো?
এখানে ওই যে সম্পত্তি কিছু আছে আমার আব্বার আর কি।
আচ্ছা আচ্ছা।
এই সম্পত্তির লোভে হয়তো অন্য মানুষ একটু বলছে যে এটা ভাগ পাইব বা এটা সেটা আর কি উল্টা পাল্টা বুঝাইছে।
আচ্ছা, আপনারা আপনাদের ঘরের কয় ভাই বোন ছিলেন?
আমার ভাই বোন কেউ নেই, আমি
একাই ছিলাম। ও এই জন্যই চিন্তা করেছিল যে আপদ রেখে কি হবে, এটা
বিদায় করে দিলে আর কি স্বপ্নই পাওয়া যাবে।
আচ্ছা আচ্ছা। তারপর?
তারপরে আমার নানার বাড়িতে আর কি নিয়ে আসে, নিশা পলাশ বাড়ি। ওখানে ধীরে ধীরে স্কুল লাইফ, স্কুল থেকে হইতে হইতে SSC পরীক্ষা দিয়ে SSC পরীক্ষা আমি পাশ করতে পারি নাই। পরে SSC পরীক্ষার পর একটা দোকান শুরু করি।
পাশ করতে পারেননি কেন, মানে পড়াশোনায় খুব ভালো ছিলেন না?
জি না, ভালো ছিলাম না, বলতে কি আমি ইংলিশে একটু দুর্বল ছিলাম, ইংলিশে আমি ফেল করছি।
ওকে।
তারপরে
কত সালে SSC দেন আপনি?
এটা 2002 সালে।
2002 সালে। আচ্ছা।
দেওয়ার পরে আমি একটা মানে কর্ম জীবনের মধ্যে আর কি জড়াইতে চাইছিলাম। তখন আমি ওই যে 3 মাসের রেজাল্ট বাইর হয় এর ফাঁকে যে মেকানিক আছে, মেকানিক আর কি ট্রেনিং দিই।
ট্রেনিং নেন আপনি? হ্যাঁ।
নেওয়ার পরে আমি নিজে একটা 3 মাসের ভিতরে এটা শিখার পরে আমি নিজে একটা দোকান দিলাম, কিছু পার্টস পার্টি কিনলাম, কেনার পরে দোকান দিলাম।
কিসের মেকানিক এটা?
এটা রিক্সা, ভ্যান, আপনার সাইকেল।
জি।
এইটার আর কি পরে আমি আর কি আমার ওয়াইফের সাথে আর কি প্রথম আর কি প্রেম করি।
আচ্ছা, আপনার ওয়াইফের সাথে আপনি প্রেম, মানে আপনার তখন বয়সটা কত?
বয়স তখন আর কি 20-এর ওই পাশে আর কি।
20-এর ওই পাশে মানে 21-22-এর দিকে। ওকে। হ্যাঁ। এবং সে আপনার ওয়াইফ হয়েছে, আপনারা বুঝতেই পারছেন যে গল্পের এক ফাঁকে চলে এসেছে তার জীবনের, সে ওয়াইফ হয়ে গিয়েছে। আমরা একটু শ্রোতাদেরকে বলে নিই যে আজকে হ্যালো 8920 জীবনের গল্পটা একটু ভিন্ন ধরনের। ভিন্ন ধরনের এই অর্থে যে আমাদের মূল ফোকাসটা থাকবে হচ্ছে রানা প্লাজাতে যে ঘটনাটা ঘটেছিল। মেহেদুল ওখানে 3 দিন আটকে ছিল রানা প্লাজার মধ্যে, এবং শুধুমাত্র মেহেদুল না, মেহেদুলের স্ত্রীও আটকে ছিলেন। সেইটাই হচ্ছে আজকের গল্পের মূল পার্ট। কিন্তু আমাদের হ্যালো 8920 একটা বিশেষ প্ল্যাটফর্ম যেখানে মোটামুটি পুরো জীবনটাকে তুলে ধরা হয়, সেহেতু আমরা ওকে জানার জন্য ওর ছোটবেলা থেকে শুরু করেছি এবং আমরা খুব দ্রুতই ওই জায়গাটিতে যাব। হ্যাঁ, তো প্রেমের ব্যাপারে বলছিলেন আপনি, ওটার একটু শুরুটা জানি কিভাবে কি হলো।
আমার হলো গ্রাম সম্পর্ক আর কি, মামার তো ভাই, পাত্রী দেখতে গেছে আর কি, পাত্রী দেখতে গেছে, এক পর্যায়ে পছন্দ হয়ে যায়, পছন্দ হয়ে যায়, তারপরে বিয়ে করে। দেখি যে ছোট একটা শালি, আমার আবার একটা বদ অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল কি ওই যে মানে বিড়ি খাইতাম আর কি। ঠিক আছে,
বিড়ি খেতেন?
হ্যাঁ, বিড়ি খাইতাম। তো হ্যার বাড়িতে যখন বিয়ে খাইতে গেলাম তখন একটা গাছ ছিল, ওই যে ইয়ার গাছ, আপনার কামরাঙ্গার গাছ, কামরাঙ্গার গাছের নিচে হেলান দিয়ে বিড়ি খাইতেছিলাম। তো ধোঁয়াটা ছাড়ছে আর ওই যে আমার ওয়াইফ ওই দিক দিয়ে যাইতেছে, যাওয়ার সময় আমার একটা বকা দিল আর কি, মানে ধোঁয়াটা হের গায়ে গেছে, তখন আমার একটা বকা দিছে। তখন আমি কইতাছি তুমি আমার বকা দিলা, দাঁড়াও তোমার আমি দেখতেছি। তারপরে বিয়ে করার পরে যখন বাড়িতে গেছে তখন আর কি আমি আরো বেশি যাই, যাওয়া আসা বেশি করি। তবে কোনো সময় কাউরে কেউ বলি না যে আমি তোমারে ভালোবাসি বা এটা সেটা এই ধরনের কিছু না, কিন্তু এমনি এমনি হয়ে গেছে আর কি। হে, আমার প্রথমে আমার দিছিল একটা কলম, একটা ডায়েরি দিছিল।
ও কি করতো, ও কিসে পড়তো?
ও তখন 7-এ পড়তো আর কি।
ক্লাস 7-এ পড়তো? ক্লাস 7-এ পড়ার মেয়েকে বিয়ে করে ফেললেন?
না, তখনই বিয়ে করি নাই তো।
আচ্ছা, তাহলে ক্লাস 7-এর ঘটনাটা আমরা একটু সিরিয়ালি জানি। ক্লাস 7-এ যখন আপনি পড়লো এবং আপনি যখন এসএসসি পরীক্ষা ফেল করলেন, এই সময় তো প্রেম করছেন, তো প্রেমের
না, এখানে তো প্রেম করছি না,
তাহলে
প্রেম করছি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর সেভেন এ মানে পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে এইট উঠবে এই সময়ের ভিতরে আর কি।
প্রেম করার কত বছর পরে বিয়ে করেছিলেন?
বছর না, ৬ ৭ মাস আর কি ছিল।
আচ্ছা, ৬ ৭ মাসের ব্যাপারগুলো কেমন ছিল?
৬ ৭ মাসের ব্যাপার মানে এমন ছিল, আমার ওয়াইফ আমারে না দেখলে আরো ভালো লাগতো না, আর আমি সপ্তাহে এদের বাসায় আমি যাইতাম, দুবার তিনবার করে সপ্তাহে যাইতাম, এমন রাতই হোক আর সকালই হোক।
আত্মীয় ছিল?
হ্যাঁ, আত্মীয় ছিল, মানে আমার মামাতো ভাইয়ের শালী হিসেবে মামাতো বোন।
আচ্ছা, পরিবাররা বুঝতো যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক?
হ্যাঁ, পরিবারের বুঝতো যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে বা ইয়ে হচ্ছে, তখন ভাঙার আর কি চেষ্টা করছিল। তারপরে এক পর্যায়ে যাই বিয়ে করে ফেলি।
আপনারা নিজেরাই করেন নাকি পরিবার থেকে?
না, আমাদের বাড়ির পাশের লোকেরা আর কি গন্ডগোল সৃষ্টি করছিল, আমাদের বিয়ে হতে দেবে না। তখন আর কি আমি বললাম যে না, আমি এই মেয়েরই বিয়ে করব। তখন আর কি ওদের বাড়িতে গেলাম, যে দুদিন থাকলাম, থাকার পরে ওখান থেকে ওদের বাড়ি থেকে আবার ইয়া করলো, প্রস্তাব পাঠাইলো।
আচ্ছা,
প্রস্তাব পাঠাই দিল যে তোমার ছেলে বা তোমার নাতি এই জায়গায় আসছে, আসার পরে হলো বিয়ে না করলে যাইতেছে না।
আচ্ছা,
তখন হলো আমার বাড়িতে এখন কইতাছে যে একদিন দুদিন এভাবে কইতে আমার বাড়িতে তো রাজি হয় না, বাড়িতে রাজি হয় না, তখন কইতাছে যে এই যখন চলে গেছে তখন হ্যাঁ বিয়ে দিয়ে দেন, কোন সমস্যা নাই, বিয়ে দিয়ে দেন, ছেলে যখন বিয়ে করবে তোমরা দিয়ে দাও, সমস্যা কি। তখন এই কথা শুনে এরা ঘুরে আসছে, আসে আমার উপরে রাগ যে তুমি বিয়ে করবা, তোমার বাড়িতে রাজি হইতেছে না, এটা সেটা মানে উল্টা পাল্টা কথা কইতাছে। আমি কইতাছি দেখেন, হেরা বিয়ে করবে না আমি বিয়ে করবো,
সেটাই। আমি আপনার মা কি বলতো?
হ্যাঁ, আমার মা ভালো ছিল, আমার মায়ের মতো মানে মা হয় না।
আপনার মা কি রাজি ছিল বিয়েতে?
হ্যাঁ, বিয়েতে রাজি, মানে আমি যদি কই যে মা আমার এই জিনিসটা লাগবে, ঠিক আছে, আমার মা যদি রক্ত বিক্রি করে হলো আমার এই জিনিসটা নিয়ে এসে দিছে, মানে বাপার অভাবটা আমার কোনোদিন বুঝতে দেয়নি আর কি।
জি, তারপর?
তারপরে মা জানে যে মেয়ে দেখছে আগে থেকে মেয়ে ভালো, দেখে কোথায় মা আমার তো কইছে যে করলে ওটাই করিস, সমস্যা নাই।
ওকে, মা ঠিক আছে,
মা ঠিক আছে। আমার এক খালা ছিল, ওই খালা আবার ঠিক ছিল, খালা আমারে মানে অনেক হেল্প করছে আর কি এই ব্যাপারে। খালা তো ভাইয়া ছিল, হেরাও হেল্প করছে, হেরা আসলো, আসার পরে কইতাছে ঠিক আছে ছেলে তখন বিয়ে করবে, বিয়ে পড়াই দাও। তখন মহরানা এটা মোটামুটি বাঁধলো, বাঁধার পরে বিয়ে হলো।
কত টাকা মহরানা ছিল?
মহরানা ছিল ৭০,০০০।
কত সালে বিয়ে করলেন?
এটা ২০০১ সালে মনে হয় বিয়ে করছি আর কি।
মনে হয়, তোমার তারিখটা মনে নেই?
তারিখটা মনে
নেই। ওকে, যাই হোক, ২০০১ সালে ও মনে হয় বিয়ে করেছে। বিয়ে তো করেছেন?
হ্যাঁ, বিয়ে করেছে।
আচ্ছা, ঠিক আছে, সাল কোনো ব্যাপার না। ওকে, সেটা হচ্ছে যে মহরানা ছিল ৭০,০০০ টাকা। এটা নিয়ে কি বার্গেনিং হয়েছিল?
না, কোন সমস্যা হয়নি, কিছু হয়নি।
ওকে,
তা এইভাবে আর কি সংসার চলছিল। চলার পরে আমার হলো নানার ভাই, এখন বর্তমানে এমপি, আমাদের পাশে আর কি ছোট্ট একটা টাউন আছে, টাউনটার নাম হলো দাউদপুর। দাউদপুরে ওখানে আর কি বিশ্ববিদ্যালয় আছে, সাইডে প্রাইমারি স্কুল, তার ওই পাশে বালিকা মহাবিদ্যালয় আছে, স্কুল এন্ড কলেজ আছে। ওখানে আর কি আমার একটা চাকরি হওয়ার কথা ছিল, তিনটা পোস্ট খালি আছিল। তো আমার এক বোন জামাই ওটাতে আবার একদম মাস্টারে চাকরি করতো, তো কইতেছে যে মেয়েদের এক কাজ করো, আমাদের তো পোস্টটা খালি আছে, তো এখানে একটা দরখাস্ত দাও, আল্লাহ দিলে হইলে হইতে পারে। তারপর দরখাস্ত দিলাম, দরখাস্তর সাথে আমাদের টাকাও নিল, টাকা নিল বলতে তখন তো আমার কাছে টাকা নেই, আমার মা তো সেই অবস্থায় বোঝেননি, টাকা দিতে গেলে আমাদের জমি বিক্রি করা লাগবো। তো এখন যাই হোক, তখনকার সস্তার বাজার আর কি ৩৫,০০০-৩০,০০০ টাকা বিঘা আমরা বিক্রি করে ৮০,০০০ টাকা আমরা ওই কলেজে দিয়ে দিই,
ঘুষ হিসেবে, চাকরি নেওয়ার জন্য।
ঘুষ হিসাবে হোক আর কিছু হিসাবে হোক দিয়ে দিই আর কি, মানে আমার চাকরি হইলে হইল,
সেটাই।
এখন এটা দেওয়ার পরে এক বছর, দু বছর, তিন বছর পরে আর আমাদের কোনো খবর নেই। তারপরে আমি কইলাম যে আমার যদি চাকরিটা যদি নাই হয় আমার টাকাটা ফেরত দেন, আমার তো সর্বনষ্ট করে ফেলাইছেন, আমার তো জমাজমি যেটা আছিল সেটা তো নষ্ট করে ফেলাইছি, ৮০,০০০ টাকা দিয়ে তো আর জমাজমি কিনা যাইব না, এটাতে কিনা যাইব না। তখন টাকা দিছিল, মানে আজ দিয়েছিল ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ এইভাবে দিছিল টাকা,
পুরো টাকাটা দিয়ে দিয়েছিল।
হ্যাঁ, পুরো টাকাটা দিছিল, কিন্তু আমার টাকা দিতে কোনো কাজ হয়নি,
কারণ ৫,০০০ টাকা দিলে তো আপনার তো নিডি, আপনি টাকা খরচ করে ফেলবেন
অবশ্যই। তারপরে এরকম করতে করতে আমি কইলাম যে সবাই নিতে আছে, তিনটা পোস্ট খালি, তিনটা পোস্টের লোক নিতে আছে, কইলাম না না, এক কাজ করেন, আমার চাকরিটা দেন, দরকার পড়ে আপনারা আমি ৩,০০,০০০ চাইছেন, আমি আরো কিছু টাকা উপরে দেবো, তারপরে আমার চাকরিটা দেন, কারণ চাকরিটা দিলে হয়তো আমার আর কি অনেক উপকার হইতো, এই ধরনের আর কি কথা বলছিলাম। তখন এমপি কইছিল যে তুমি আমার দলে আসো, আমার দল করো, তোমার সমস্যাটা আমি দেখবো। তো যাই হোক, আসে নাই, হয়তো এর ফলে আমার আর কি চাকরিটা হয়নি। অনেক কয়টা মানে মাস্টার পিওন আপনার কেরানি পদের আর কি লোক নিয়েছিল, তখন 3 লাখ কোটি টাকা নিয়েছে। নেওয়ার পরে এক চাকরি দিল, কিন্তু আমার আর চাকরিটা হল না।
প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, আমরা আজকে একজন শ্রমিকের জীবনের গল্প তুলে নিয়ে আসছি। বাংলাদেশে এরকম অসংখ্য অসংখ্য শ্রমিক আছেন যাদের শ্রমের বিনিময়ে সারা দুনিয়ার শ্রমবাজারে বাংলাদেশ একটা জায়গা করে নিয়েছে, এবং পোশাক শিল্পে আজকে আমরা চরম একটা অবদান দেখতে পাই আমাদের অর্থনীতিতে। একই সাথে আমরা বলতে পারি অবনতিও দেখতে পাই, সেই অবনতি কিসের নতুন করে তা সেটা বলার দরকার নেই। আজকে হ্যালো 8920 সম্পূর্ণটাই হচ্ছে রানা প্লাজাকে নিয়ে। রানা প্লাজাতে কাজ করা একজন শ্রমিক আমাদের সঙ্গে আছেন, মেহেদুল, অনেকে তাকে মেহেদি বলে ডাকে, এবং তার জীবনের গল্প আমরা তুলে আনার চেষ্টা করছি। এই মেহেদির জীবনের গল্পের মধ্য দিয়ে শত শত শ্রমিকের গল্প বের হয়ে আসবে, যেখানে আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সবকিছুই কোনো না কোনো ভাবে জড়িত। আমরা তার গল্পে ফিরব, তবে তার আগে আপনাকে বলে নিই, আপনি শুনছেন হ্যালো 8920, আরো একবার স্বাগত জানাতে চাই হ্যালো 8920 50তম বিশেষ পর্বে। আর এই পর্বটি উৎসর্গ করা হয়েছে দুনিয়ার সমস্ত মজদুর মেহনতি মানুষের উদ্দেশ্যে। হ্যালো 8920 ফেসবুকে যে আইডিটি রয়েছে সেখানে গিয়ে আপনি মেহেদিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, মেহেদুলকে নিয়ে রেডিও স্ট্যাটাস, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম মেহেদি,
তারপরে আমাদের এর মাঝে একটা বাচ্চা হয়ে যায়,
মানে আপনাদের ঘরে একটা
সন্তান আসে, নাম সাইদুর রহমান মোরসালি।
চাকরি তো হলো না?
না, চাকরি হলো না। তখন আমি সংসারের দায়িত্ব আর কি বেড়ে গেল, যেহেতু আমার সংসারের মা, আমি, আমার ছেলে একটা, আমি তো তখন আর কি ছোট ছিলাম, তো
চারজন মেম্বার আপনাদের
যে আমি তখন তো মনে করেন তেমন কোন গ্রামে আর কি কাজ করতে পারি না, রৌদ্রে ভিতরে কাজ করতে পারি না, আবার ইয়া করতে পারি না। তখন ইয়া করে নিলাম যে অনেকে হয়তো ঢাকায় যায়, দেখি হ্যাঁ একটু ধরে আমি কি গার্মেন্টস এ যাইতে পারি নাকি, যদি যাইতে পারি তাহলে হয়তো আমার সংসারটাও ভালোভাবে চলতো। তারপরে একজনের ইয়াতে আর কি ঢাকায় আসলাম, আসে আমি বাই পেলে প্রথম আমি চাকরি করি বার্স গ্রুপে। ওখানে ঢুকলাম, ওই যে আমার এক খালায় আবার ওখানে চাকরি করে, আপন খালা, ওখানে হের সাথে যোগাযোগ করে আমি আবার ওখানে ঢুকি। ঢুকার পর ওখানে এক মাস চাকরি করি, করার পর ওখান থেকে
বউ এবং ছেলে মেয়ে সবাই বাড়িতে থাকলো, আপনি ঢাকায় চলে আসলেন, আপনি একটা জায়গায় ঢুকলেন। আচ্ছা, ঢোকার সিস্টেম হলো আপনার পরিচিত একজনের মাধ্যমে
ঢুকে।
আচ্ছা, কি কি কাজ আমাদেরকে একটু ডিটেইল বলেন।
হ্যাঁ, ওখানে কাজ হলো কি, প্রথম অবস্থায় আমি হেল্পার ছিলাম, হেল্পারের কাজ যা আর কি নাম্বার মিলানো বা সুতা কাটা এ ধরনের আর কি, মানে আমাদের যারা সিনিয়র অফিসার আছে তাদের আর কি সাহায্য করা। এভাবে আমি এক মাস ওখানে চাকরি করি। ওখানে চাকরি করার পরে আমি আবার চলে যাই বাড়িতে।
কত ঘন্টা কাজ করতে হতো ওখানে?
ওখানে কাজ করা লাগতো মানে মজুরি আমার তখন ছিল 1265 টাকা, আর কিছু বাড়তি সময় আর কি করলে বাড়তি টাকা পাইতাম।
কত সালে এটা মনে আছে?
হ্যাঁ, এটা মনে বলতে কি 2002 সালে মনে হয় যতদূর সম্ভব।
2002 সালে আপনি কত ঘন্টা কাজ করতেন প্রতিদিন?
কতদিন? এক মাস চাকরি করি ওই জায়গায়।
না না, কত ঘন্টা দিনে? কত ঘন্টা
দিনে?
কটার সময় যেতেন, কটার সময় বেরোতেন?
8টার সময় যাইতাম, কোন সময় আবার রাত 8টাও বাইরে হতাম, আবার 10টাও বাইরে হতাম, কোন সময় আবার 15-12টায় বাইরে হতাম।
মানে হচ্ছে কখনো 12 ঘন্টা, কখনো 14 ঘন্টা, কখনো 16 ঘন্টা দিনে। এবং মাস শেষে বেতন পেতেন কত?
বেতন পাইতাম মানে তখন হেল্পার ছিলাম তো, তখন বেতন পাইতাম 2400-2500 টাকা আর কি।
2400-2500 টাকা মাত্র?
তারপরে আমি এক মাস ওখানে চাকরি করি, করার পরে ওই বেতনটা পাই, পাওয়ার পরে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাই আমি কইতেছি অনেক কষ্ট এই জায়গায়, এই জায়গায় কাজ করা যাবে না। তখন আমি টাকাটা দিলাম, দিয়ে কইতেছি কষ্ট হলো তো আমার করা লাগবো, যেহেতু যেহেতু আমার আবার জমিটা নষ্ট করলাম বা নষ্ট হয়ে গেল এক লোকের জন্য। তখন আবার সবকিছু ফেলাইতে আবার চলে আসলাম। আসার পরে ওই বাইপেলে আবার আসলাম, আসার পরে এক ফ্যাক্টরিতে চাকরি নিলাম ইনপুট ম্যানে, অর্থাৎ কাটিং থেকে কাজ সুইং এ দেওয়া, এটা দায়িত্ব আমার ছিল। এটা এন্ট্রি করে দেওয়া লাগতো। এটা করার পরে এখন ওখানে আমার বেতন ধরলো 1500 মনে হয়,
1500 টাকা।
জি, তারপরে করলাম আর কি 2-3 মাস করলাম, করার পরে আমি অফ অর্ডার হলাম। অফ অর্ডার হওয়ার পরে ওখান থেকে বাইর হয়ে আবার ওই বার্স গ্রুপে আয়রন আর গেঞ্জির একটা ফ্যাক্টরি আছে, সঙ্গে সঙ্গে গ্রুপিং ফ্যাক্টরি, তো ওখানে আর কি অপারেটর চাকরি নিলাম, আমার বেতন ধরলো ওখানে ২৪০০ টাকা।
আচ্ছা,
২৪০০ টাকা বেতনে আমি ৬০০০ টাকা উঠাইতাম, মানে ওই ডিউটি বেশি করতাম আর কি। আমার তো পরিস্থিতি তো, আমি তো একাই রোজগার, মানে আমার সংসারে ইয়াতে আমি একাই। তারপরে আমার ওয়াইফ আসলো।
আপনার ওয়াইফকে নিয়ে আসলেন কেন গ্রাম থেকে?
হ্যাঁ, গ্রাম থেকে নিয়ে আসলাম যে হে কইতাছে যে আমিও যাই, হয়তো আমিও কয়টা টাকা যদি পাই তাহলে এটা আমাদের সংসারে থাকবে, এটা তো আর বাইরে যাবে না আর কি। বাচ্চাটা আমার মার কাছে রেখে হ্যাঁ নিয়ে আসলাম। নিয়ে এসে আবার ছোট ছোট কয় ফেটরাইতে ১৮ বছর তখন হয়নি মনে হয়, তখন হলো ওই যে দাঁত দেবে, দাঁত পরীক্ষা করে কইতাছে যে হবে না, আবার বাড়িতে পাঠিয়ে দিলাম, হলো না চাকরি। তারপরে ওই ফেটে যে ৬০০০ টাকা মাস পাইতাম, আমার খাওয়া খরচ দিতাম ২০০০ টাকা, পট খরচ মানে ৫০০ টাকা যাইতো, ৫০০-৭০০ যাইতো পট খরচ, দিয়ে বদবাগি টাকা বাড়িতে পাঠাইতাম এইভাবে আর কি যাইতো। যাওয়ার পরে এই রংপুরে চলতে চলতে মাঝখানে আমাদের আবার একটু দ্বন্দ্ব লাগে স্বামী স্ত্রীর মধ্যে,
ঝামেলা তৈরি হয়।
হ্যাঁ, ঝামেলা তৈরি হয় বলতে মানে অভাবে আর কি।
কিরকম আমাদের একটু বলবেন কি ধরনের ঝামেলা তৈরি হলো?
ঝামেলা বলতে কি, ওই যে মনে করো অভাব আসলে যে আর কি ইয়া হয়
কিরকম, মানে কিছু চাইলে দিতে পারতেন না এগুলা কি?
হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে। তারপরে মানে মাঝখানে আমাদের এমন পরিস্থিতি, আমি একটু মারছিলাম, গায়ে হাত তুলেছিলাম, মানে অনেক টেনশন নিয়ে ঘুরতাম ইয়া করতাম, এই জন্য একটু মারছিলাম। মারার পরে হে কইতাছে যে আমার আব্বাই আমারে মারে না, তুমি আমারে মারবা, মানে এই কথা কয়ে হে আবার হ্যার বোন জামে আবার এই যে মিরপুরে থাকে, মিরপুরে এক নম্বরে থাকে, হে আবার ফোনে ফোনে মানে মিরপুরে আসে, ফোনটা আবার সিমটা পাল্টাই দিছে, আমার সাথে আর কোনো যোগাযোগ নেই দীর্ঘ ২ বছর ধরে আর কি, কোনো যোগাযোগ নেই।
ও মাই গড।
ইয়ার পরে আপনার হলো গত বছর জানুয়ারি মাসের মনে হয় ১৩ তারিখে হঠাৎ করে এক ফোন আসে, ফোন আসে বলতে আমার এক মামা ছেড়ে, তখন কইতাছে যে আমার ছেলের নাম মোরসালিন, তো কইতাছে মোরসালিন আব্বুর একটু দেও তো। তখন আর কি ফোন আমারে দিল, দেওয়ার পর কইতাছে যে কেমন আছো, কি সমাচার, এটা ছেলে কেমন আছে
২ বছর পর।
হ্যাঁ, ২ বছর
আপনি কি?
হ্যাঁ, এই ২ বছর আমি শুধু খুঁজছি, ঠিক আছে, আমি কাজ করছি, প্রত্যেক মাসে আমি ৭-৮ দিন করে অ্যাবসেন্ট করে খুঁজি, যে এই তো মিরপুর থাকে, আমি বাইবেলে থাকি, বাইবেল থেকে মিরপুর আসে, খুঁজা টুইজা মনে করো সন্ধ্যা পর্যন্ত আমি খুঁজি, খোঁজার পরে আবার চলে যাই, দেখা পাই না, মানে ঠিকানা জানি না, ঠিকানা থাকলে এত বড় শহরে কবি খুঁজবো কি, বা কোন ফ্যাক্টরিতে চাকরি করে এটাও জানতাম না।
ছেলেও সাথে করে নিয়ে গেছে?
না, ছেলে আমার মার কাছে ছিল।
আচ্ছা আচ্ছা।
তারপরে এরকম করতে করতে ফোন আসে, ফোন আসার পরে আর কি
শ্বশুর বাড়িতে যোগাযোগ করেননি?
হ্যাঁ, শ্বশুর বাড়িতে করছিলাম। শ্বশুর বলে যে আর মিরপুরে আছে, কিন্তু ফোন নাম্বার তখন হেরা না, সব সিম আর কি বাদ দিয়ে দিছিল, মানে এদের কাছে আর সিম নাম্বারটা ছিল না।
আচ্ছা।
তারপরে ফোন আসে, ফোন আসার পরে আমি কইলাম যে তুমি কই আছো, কি সমস্যা, সাভার অমুক জায়গায় আছে, সাভার মজিদপুরে আছে,
ও বলেছে সাভার
মজিদপুরে আছে। তখন আমি আসলাম জানুয়ারি ১৪ তারিখে আর কি আসলাম। আসার পরে ওখানে ২ রাত ইয়া করি, থাকার পরে আমি ১৬ তারিখে চাকরি নেই রানা প্লাজারে।
একটু নোট অন দিস পয়েন্ট, আপনার ওয়াইফ ওই সময়ে সাভারের মজিদপুরে ছিল?
জি।
তো মিরপুরে থাকার কথা?
না, মিরপুর না, আবার এখান থেকে আবার সাভারে চলে গেছে, মানে বোন জামাই দিয়ে মানে রুম টুম ঠিক করে নিয়ে ওখানে আবার চলে গেছিল,
বোন জামাই সহ সাভারে চলে গিয়েছে।
হ্যাঁ, আমতলা নামে জায়গা ছিল, তখন হলো আমতলায় আর বোন জামাইয়ের বাসা ছিল, আর মজিদপুরে আর বাসা ঠিক করে এই আবার একাই থাকতো,
ওখানে একা একা সে থাকতো।
জি, আর মানে ওই বাসায় খাইতো আর এই জায়গায় এসে ঘুমাইতো।
আচ্ছা আচ্ছা, মানে এক এক রাত্রবেলা থাকতো, অভিমান করে ২ বছর আপনার কাছ থেকে দূরে থাকলো।
সাথে একটা মেয়ে আছিল, মেয়ে সাথে থাকতো, হ্যাঁ একটা বান্ধবী আছিল, একই ফ্যাক্টরিতে চাকরি করতো।
আচ্ছা আচ্ছা, মানে ও কি ওই সময় গার্মেন্টসে জয়েন করেছে?
হ্যাঁ, ওই সময় গার্মেন্টসে জয়েন করেছে।
কোথায় জয়েন করেছে?
ও করেছিল ভীষণে।
ভীষণে? আচ্ছা, ভীষণে মানে ভীষণটা কি সাভারে?
হ্যাঁ, সাভারে।
আচ্ছা, মানে ভীষণে সে জয়েন করেছে এবং ওই গার্মেন্টসে কাজ করে আর একা একা থাকে, তাই তো? আর পরিচয় হওয়ার পরে আপনি বলছেন জানুয়ারি মাসের ১৬ তারিখ আপনি ওখানে গেলেন, যাওয়ার পরে আপনি জয়েন করলেন কোথায়?
রানা প্লাজারে।
ওকে, রানা প্লাজাতে। আমরা গল্পের টার্নিং পয়েন্টে চলে এসেছি, আপনাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো ৮৯২০ ৫০তম পর্ব, এবং একই সাথে এটা একটি বিশেষ পর্ব, যে পর্বটি সারা দুনিয়ার মজদুর, রানা প্লাজায় যারা মৃত এবং যারা বেঁচে আছেন, যারা অক্ষত অবস্থায় আছেন, যারা ক্ষত অবস্থায় আছেন, তাদের সবার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এই ৫০তম পর্বটিকে। এবং এই ৫০তম পর্বে আমাদের সঙ্গে যিনি আছেন তার ডাক নাম মেহেদুল, তাকে অনেকে মেহেদি বলে ডাকে, তিনি রানা প্লাজার শ্রমিক। আমরা ঠিক গল্পের আসল জায়গাটিতে চলে এসেছি এবং আশা করছি গল্পের শেষ পর্যন্ত আপনারা শুনবেন। মেহেদি, ঠিক আছে, চাকরি নিলেন, তারপর
চাকরি নিলাম, চাকরি নিয়ে আমার বেতন তখন ধরল রানা প্লাজার এসে ধরল 4300 টাকা।
কি হিসেবে জয়েন করলেন ওখানে?
অপারেটর হিসেবে জয়েন করলাম, আমার বেতন ধরল 4300 টাকা। আমি আবার ওই যে সবাই 8টায় 7টায় ছুটি হয়, আমি আবার যাইতে পারি না, কারণ আমার টাকার দরকার, আমার টাকা তো অনেক নষ্ট হয়ে গেছে। আমি কইতাছি একটু কষ্ট, এখন একটু কষ্ট করব, কষ্ট করে কিছু যদি টাকা জমাই এটা বাড়িতে যায় জমা জমি হয়তো কৃষি ক্ষেত কামার নিয়ে একটু করে আবার সুবাদ করে আর কি খাবো আর কি, এরকম আর কি পরিকল্পনা করছিলাম। তা আমি আর কি বেশি ডিউটি করতাম, সবার সাথে বেশি করতাম, সবার যদি 7টা 8টায় ছুটি হতো আমি 10টায় যাইতাম,
ওভারটাইম করতাম।
জি, ওভারটাইম করতাম। এরকম করে চলতে চলতে আমরা দুজন মিলে ইয়া করি, এর নাম শাপলা। তো আমি কই শাপলা আমার ভালো লাগে না, গার্মেন্টসের চাকরি ভালো লাগে না। এ আমার কইলো যে ভালো লাগে না, আমারও তো লাগে না, আমরা আর কি ঈদের পরে আর কি চলে যাবো একবারে বাড়িতে যাওয়ার কথা ঈদের পরে। তে এর মধ্যে কিছু আর কি ইনকাম করছিলাম, করার পরে হয়তো আল্লাহ হয়তো আমাদের
দিকে কয় টাকা সেভ করতেন।
হ্যাঁ, আমরা মাস শেষে আমরা দুজন মিলে 8-10 হাজার টাকা রাখতে পারতাম,
দুজন মিলে রাখতে পারতেন। এটা বাড়িতে পাঠাতেন কত?
বাড়িতে মানে 7-8 হাজার কি পাঠাইতাম।
আচ্ছা, আমি একটু জানতে চাই যে ও তো ভিশনে ছিল, ও তো একই গার্মেন্টসে চলে আসলো রানা প্লাজাতে, তাই না? ওটা ওটা কবে হলো এবং কিভাবে?
ওটা আমি যখন আসছি, তখন ভিশনের চাকরি হয়ে ছেড়ে দেয়।
আচ্ছা,
ছেড়ে দেয় তখন আর রানা প্লাজার 8তলায় চাকরি নিয়েছিল। 8তলা থেকে অত দূর উঠা নামা করতে করতে মেয়ে মানুষ তো অসুস্থ হয়ে পড়তো।
লিফট ছিল না?
না, লিফটের ব্যবস্থা ছিল না, ছিল মানে পরে চালু করছে, মানে জায়গা ছিল কিন্তু লিফট চালু করেনি।
আচ্ছা আচ্ছা।
আর লিফট থাকলেও তো আপনার আমাদের মতো ওয়ার্কার তোলে না, তো হয়তো মানে কোনো কোনো বিদেশি বায়ার আসলে হাগর একটু উঠায় নি।
তার মানে আপনারা হেঁটে হেঁটে উঠতাম?
আমরা হেঁটে হেঁটে উঠতাম। তো আমার ওয়াইফ আর কি অসুস্থ হইতো, তো আমি কইতাছি তুমি 8তলায় চাকরি করো না, তুমি না করে তুমি 3তলায় আসো, 3তলায় চাকরি করো। তো কইতাছে এই মাসটা করি, করার পরে আমি 3তলায়, তারপর 3তলায় আসলো। হ্যাঁ, বেতন ছিল 4400 টাকা। আমি পাইতাম, যাই হোক ভালোভাবে দিনকাল কাটছিল। এইভাবে যাইতে যাইতে হে আবার চাকরি ছাড়িয়ে দিল। আমাদের এলো লাইন চিপ আছিল, লাইন চিপ একটু মানে দুর্ব্যবহার করতো সবার সঙ্গে।
কি করতো?
মানে এমনি বকাবকি করতো, খারাপ ভাষা করতো, ভাষা আর কি বকাবকি করতো। তখন আমি বললাম তুমি চলে যাও, তোমার চাকরি করা লাগবো না, যখন লাইন চিপ খারাপ তুমি যাও। আমি করতেছি যেটা আছে কষ্ট মষ্ট করে, কষ্ট করে হলেও চলা যাবে আর কি। তো কইতেছে দেখো আমি যদি বসে থাকি, যদি অ্যাবসেন্ট করি আর কিছু করি, যদি করে যদি আমি যদি 3000 টাকা যদি নিয়ে এসে দিতে পারি তাহলে আমাদের সংসারে আগাবে।
আচ্ছা, এই যে লাইন চিফ যিনি আছেন চিফম্যান, এরা যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আপনাদের কমপ্লেন করার জায়গা আছে?
হ্যাঁ, কমপ্লেন করার জায়গা থাকলে তো এরা তো তেমন কোনো গুরুত্ব দেয় না।
কমপ্লেন কখনো করেছেন আপনি?
হ্যাঁ করছি, কিন্তু কোনো হয় না। হয়তো মনে করে না, বলে যে এরকম করতেছো কে, এটা করতেছো কে, ওটা করতেছো কে, তখন কয় মানে এহাগর মানে যে স্টাফ, স্টাফের কোনো দোষ নাই, দোষ সম্পূর্ণ ওয়ার্কার আর হেল্পারের। মানে এরা গরিব, এরা ছোট চাকরি করে, আর এরা মনে করেন অনেক আর কি পায়, টাকা পায় মাসে,
ধমক দেয়, খারাপ গালি দেয়, গায়ে হাত
দেয়। হ্যাঁ, তোলে অনেকে, অনেক সময় তোলে।
কি ধরনের বিহেভিয়ার করে আমাদেরকে একটু বলবেন, খুলেই বলেন।
এটা মানে কি ধরনের, হয়তো মনে করেন একটা অপারেটর কাজ করলে ভুল হবে, হয়তো মনে করো দুই একটা ভুলে গেছে, বা হয়তো কোনো ধরনের মানে কথাবার্তা কাটাকাটির মাধ্যমে হয়তো দুটো একটা থাপ্পড় মারলো, ঠিক আছে, এরকম আর কি করে। তখন আমি কি করবো, আমাদের মতো অপারেটার আর কি করতে পারে? এখন PMGM সবাই, এরা মানে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত আর কি, ফ্যাক্টরি ম্যানেজার, ফ্যাক্টরি মানে স্যার যারা, মানে যার ফ্যাক্টরি আর কি, হে পর্যন্ত এদের হাতে। কিন্তু আমাদের কিছুই তো করার নেই, কারণ হের মাত্রাছে আমরা দেখতেছি, কিন্তু অসহায়ের মতো তাকে আছি, কিন্তু কেউ আমাদের কথা শুনে না।
আপনার সবাই তো সবার সাথে সম্পর্ক আছে।
জি,
আপনার পরবর্তীতে ইউনাইটেড হয়ে প্রতিবাদ
না, প্রতিবাদ করলে কি মনে করেন হ্যাগর আবার ওই যে রানা প্লাজারের আবার আরো কিছু লোক আছে, যদি কেউ কিছু বলে তাহলে হ্যাঁ ধরে মারে, মানে বাইর হইলে পরে মারে, মারার কারণে অনেকে মুখ ফুটে কিছুই বলে না, মানে শুধু শুনে যায়, এছাড়া কিছুই বলে না। তারপরে আর কি আমার ওয়াইফের একটু অসুখ হয়, হওয়ার পরে 2 মাস চাকরি করে না, মানে বসে থাকে আর কি করবে। আবার হলো তখন লাইন চিপ আমাদের বাইর করে দিল, তখন আমি কইলাম যে ব্যাপার আমাদের লাইন চিপ বাইর করে দিচ্ছে, এখন নতুন লাইন চিপ আসছে, লাইন চিপ ভালো, তুমি এখন চাকরি করতে পারো, সমস্যা নাই, কারণ আমাদের যে লাইন চিপ আসছিল এই লাইন চিপ অনেক ভালো।
আচ্ছা,
কারো বকাও দিত না, কিছু করতো না, তো ভালোতে হ্যাঁ আবার চাকরি নিল। নিয়ে তখন বেতন ধরলে আর 5,000, আমাদের আবার এই জানুয়ারি মাসে 200 টাকা বাড়লো, সবারই 400-500 টাকা করে বাড়ছে, আমার হয়তো কিসের জন্য দিয়ে 200 টাকা জন্য বাড়াইছিল, হয়তো যার ভালো লাগছে তারই বেশি বাড়াইছে, যার একটু ভালো লাগে না তার
কম বাড়াইছে।
এরকম চলতে চলতে এখন যেদিন আর কি এই বিপদ অর্থাৎ 23 তারিখে
আমি আসবো, তবে তার আগে আমার একটু জানতে ইচ্ছা করছে আপনারা কত ঘন্টা করে কাজ করতেন সারাদিন?
আমরা সারাদিনে কাজ করতাম, আমি করতাম হলো 10টা পর্যন্ত, মানে রাত 10টা পর্যন্ত, প্রায় লোক 10টা পর্যন্ত করে, আবার হলো কত লোক আছে 7টাও যায় আবার 8টাও যায়, অনেক সময় ছুটি চাইলে ছুটি দেয় না, ঠিক আছে, অনেক আর কি বিপদের ভিতরে আর কি কাজ করা লাগে।
আপনারা এই যে এতক্ষণ ধরে দুজনে কাজ করতেন, যাওয়ার পরে বাড়িতে গিয়ে রান্না বান্না করতেন?
হ্যাঁ, নিজেরা রান্না বান্না করে আবার ইয়া করতাম,
নিজেরা রান্না বান্না করে,
রান্না বান্না করে আমরা আবার পাক শাক করে খাইতে খাইতে মনে 12টা বেজে যায়, আবার ঘুম থেকে সকালবেলা উঠে আবার পাক শাক করে খাই দেওয়া, আবার যাওয়া লাগে ডিউটিতে।
এইভাবেই মাসের পর মাস,
মাসের পর মাস, বছরের পর বছর চলে।
আপনাদের সন্তানকে দেখার ইচ্ছে হতো না?
হ্যাঁ, ইচ্ছে হইতো, কিন্তু ইচ্ছে থাকলে তো উপায় নাই, ইচ্ছা থাকলে তো উপায় নাই, এখন এইভাবে আর কি চলতে আসলে।
হ্যাঁ, আপনি 23 তারিখের প্রসঙ্গে আসতে চাচ্ছিলেন।
23 তারিখে আসলাম, 23 তারিখে যখন আর কি আমরা ফ্যাক্টরিতে ঢুকি, কাজ শুরু করে দেয়,
ঢোকার আগ মুহূর্তের পরিবেশটা আমি একটু জানতে চাই।
না তো 23 তারিখে কোনো আগ মুহূর্তে কোনো পরিবেশ সৃষ্টি হয়নি।
ওকে,
ঠিক 9:30 আর কি ফাটল ধরে ফ্যাক্টরি, 3টা পিলারে ফাটল ধরে, তখন আমাদেরকে মাইক দিয়ে বলা হয় যে আমাদের ফ্যাক্টরি একটা সমস্যার কারণে আপনাদেরকে ছুটি দেওয়া হলো, লাঞ্চের পর আবার আসেন ডিউটিতে, যদি না আসেন অ্যাবসেন্ট হবে। তখন
মাইক দিয়ে বলে দেওয়া,
হ্যাঁ মাইক দিয়ে বলে দেওয়া হলো, তখন হলো আমরা সবাই বাইরে হলাম, 5 মিনিটের ভিতরে আর কি সবাই বাইরে হয়।
তখন কি বুঝতে পারছিলেন যে ওরা ফাটলের কারণে এটা বলছে? তখন
তখন বুঝতে পারছিলাম যে আমাদের মাইকে বলছিল যে আমাদের ফ্যাক্টরিতে ফাটল হচ্ছে, মানে 3টা পিলার ফাটে গেছে, আপনারা বাইরে হন সকলে।
আচ্ছা, মাইকে এটা বলে দিয়েছে?
হ্যাঁ বলে দিয়েছে। দেওয়ার পরে আর কি আমরা সবাই বাইরে এলাম, কইতাছে আবার বললো যে আপনারা আবার লাঞ্চের পরে অর্থাৎ 2:30-2:30 সময় আমাদের লাঞ্চ শেষ, কইতাছে 2:30-2:30 সবাই আসেন, আসে আবার ডিউটি চলবো। তখন আমি আসলাম, আসে দেখি ফ্যাক্টরির তালা মারা, সিকিউরিটি ছিল, তো কইতেছে ফ্যাক্টরি বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে বলতে আজকে বন্ধ, কালকে আবার খুলবো।
আচ্ছা, এই যে মানে বলে দিল যে কালকে আবার খুলবে এবং ফাটল ধরেছে, এটা তো আতঙ্কের বিষয় নিশ্চয়ই, এই হঠাৎ করে এই ফাটলটা কেন ধরলো?
হঠাৎ করে ফাটল বলতে গিয়ে আপনার হলো যে আমি শুনতেছি যে 5 তলার কি এটা ফাউন্ডেশন ছিল, আর ইঞ্জিনিয়ার বলছিল যে এটা বাড়ি হবে কিন্তু কোন ফ্যাক্টরি হবে না।
আচ্ছা,
তখন আর কি নাকি শক্তি বলে না যে যাই হোক কোনো কারণবশত 8 তলা পর্যন্ত আর কি তুলছিল, তোলার পরে তখন আর কি ফ্যাক্টরি ভালোভাবে চলছিল, কোনো ফাটল নাই কিছু নাই আর কি, ফ্যাক্টরি সুন্দরভাবে চলছিল, চলার পরে আবার হলো 8 তলার উপরে 2টা আর কি তালা দেওয়ার পরিকল্পনা করছে, বা মানে তালা দিয়ে দিছে, মানে 7 পিটাইছে, 7 পিটা রুমও তৈরি হওয়া অবস্থা, মানে হইলে আর কি লোকজন ঢুকাইবো বা কার্টুন টার্টুন রাখবো বা এই ধরনের আর কি কিছু করবো। তখন আর কি ওই 7 পিটার কারণে আমাদের বিল্ডিংটা ফাটল ধরে।
আচ্ছা আচ্ছা, তো এটা আপনারা আগে থেকেই জানতেন মোটামুটি যে 4 তলা বা 5 তলা করার কথা বলে সেটাকে এত বেশি 8 তলার কাছাকাছি নিয়ে গেছে, তার উপর আরো 2 তলা করার চিন্তা ভাবনা করছে, এই কারণেই মূলত ফাটল।
চিন্তা ভাবনা না,
7 পিটাই ফেলছে,
আবার গাঁত নিয়ে উঠতেছে, মানে ইটা দিয়ে গাঁততে আছে, মানে আর 2-4 দিন বা 1 মাসের ভিতরে আর কি কমপ্লিট হইলো,
পুরো কমপ্লিট হয়ে
যাবে হয়তো এই সময়ে, তো ফাটল। তারপর ফ্যাক্টরি বন্ধ করে দিল, আমরা তো গেলামই, যাওয়ার পরে আমি আবার রাত্রে ভাত খাইনি, মানে এমনিতে খিদে ছিল না, ভাত খাইনি, আবার সকালবেলা ওটা টিপ বিস্কুট আছিল 2টা খাই, হাফ গ্লাস পানি খেয়ে আমি কইতাছি যে আমি একটু যাই দেখি কি পরিস্থিতি, যদি ভালো হয় ঢুকবো, না হলে তো চলে আসতেছি। আর আমার ওয়াইফের সেদিন ভালো লাগছিল না, হে কইতাছে আমি যাব না, তো আমি কইতাছি যে যাবে না ভালো কথা, যাইও না তুমি, তুমি যাইও না, তুমি এক কাজ করো ভাত পাকাও, ভাত পাকাও, আমি লাঞ্চ আসে খাবো। আমি 7:40 আর কি বাসা থেকে বাইর হয়ে গেছে, যাওয়ার পরে আমার সাথে আরো কয়েকটা পোলাপান ছিল 3 তলার, তো আমি এখন রানা সাহেবকে বললাম যে কি অবস্থা, আমরা কি ঢুকবো, হ্যাঁ তোমরা নির্ভয় ঢুকো, কারণ আমি ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করেছি, ইঞ্জিনিয়ার বলছে কোনো সমস্যা নাই, তোমরা যা নির্ভয় কাজ করো।
ভবনের মালিকের কথা বলছি,
উনি হলো গেটের আর কি সামনে দারোয়ান যে জায়গায় বসে থাকে সিকিউরিটি গার্ড, ওখানে বসা ছিল।
আচ্ছা আচ্ছা,
তো কইতেছে কোনো সমস্যা নাই, নির্ভয়ে আপনারা যা কাজ করেন। তখন আমি ফ্যাক্টরিতে ঢুকি 7:45 ঢোকার পরে আমি মেশিনে যাই, চারপাশে ঘুরি, ঘুরে দেখতাছি যে কি অবস্থা, পিলার গুলা দেখলাম ফাটা ফাটা দেখলাম, তারপরে আমি ঘুরা মেশিনে যা মেশিন পরিষ্কার করি, পরিষ্কার করে আর কি মেশিনে কাজ শুরু করে দিলাম। কারেন্ট গেছিল কি না গেছিল আমার একটা স্মরণ নেই আর কি, যদি সবাই বলতেছে কারেন্ট গেছিল এই হিসাবে আমি কইতেছি যে গেছে। তারপরে তখন 8:55 বাজে, 8:55 বাজে তখন এমনি মানে বিভিন্ন সাইড থেকে চিল্লা চিল্লি করতেছে যে বিল্ডিং ভাঙ্গে পড়তেছে। আমি কইতেছি একটা বিল্ডিং পড়তে তো অনেকক্ষণ সময় লাগে, তা আমার হাতে একটা কিন্তু বডি ছিল, আমি কইতেছি বডিটা শেষ করে আমি মেশিন থেকে উঠবো।
বডি মানে বলতেছেন আপনি কাপড়ের?
কাপড়ের যেটা সেলাই করতেছি যে ওটা হাফ ছিল, তো কইতেছি ওটা শেষ করে আমি উঠি। এর মধ্যে বাজে 1 মিনিট কম না এটা,
ভেতরে আপনাদের একটা শোরগোল চলতেছিল যে বিল্ডিং ভেঙে পড়ছে,
আর আমাদের যে পিএম আছে বা ফ্লোরিং ইনচার্জ আছে এরা কইতাছে কিচ্ছু হয়নি, তোমরা হইচই করো না, হইচই করো না, তোমরা কাজ করো।
আচ্ছা, আমরা এরকম একটা খবর জেনেছি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যে এরকম হয়েছে যে মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিয়ে লোকজনকে ঢোকানো হয়েছে, এটা সম্পর্কে একটু জানতে চাই।
এটা কি আমার পরে যে লোকগুলা ঢুকছে কইছে, রানা সাহেব কইছে যে যে ব্যক্তি ঢুকবো না এই ব্যক্তির পিটাই পিটাই ঢোকা, এরকম করে বলছে।
আপনার সাথে তো ভালো ব্যবহারই করছে?
হ্যাঁ, আমার সাথে ভালো ব্যবহার করছে, যারা মানে আর কি ভয়ে ভয়ে আর কি যারা ঢুকতে চাইছিল না এদেরকে কইছে যে এদের পিটাই পিটাই ঢুকাও।
আচ্ছা,
ঠিক আছে। তখন আর কি 9:00 বাজে আমার হেল্পার কইতেছে মেহেদি তুমি যাইবা না, তাই আমি কইতেছি খালা আপনি আসেন আমি যাইতেছি। খালা গেল সামনে, মনে হয় সিঁড়ি পর্যন্ত যাইতে পারেনি, আমি কাপড়টা শেষ করে মেশিন বন্ধ করে জুতাগুলো পায়ে দিছি, পায়ে দিয়ে আমি 5-7 জায়গা যাইনি, তবে একটা শব্দ হইল, কারণ শব্দ হইতে আছে। তখন একটা আর কি আমার বাতাসের একটা বাড়ি লাগলো, কি লাগলো মানে আমার ধাক্কা মারলো একটা, যদি ছাদ লাগতো তাহলে মাথা ফাটা থাকতো, মেশিন লাগলে তো ব্যথা থাকতো, কাটা না দেয় কিন্তু ব্যথা থাকতো। তো তখন আমি একটা মানে আমাদের সুইং সেকশনে লম্বা লম্বা টেবিল আছে, ওখানে আবার যে অপারেটর বসে চেয়ারে কাজ করে মেশিন আছে, আবার সাইডে একটা টুল আছে, আমি যখন পড়ে যাই চিত হয়ে পড়ে যায় তখন আমার উপরে যখন এলো আর কি ছাদটা যখন পড়ে যায়, তখন আমার বুক থেকে এতখানি ফাঁকা মানে
এক বিঘাত ফাঁকা।
তখন অনেক লোক আর কি চিল্লা চিল্লি শুনলাম,
ফল ছাদটা পড়েছে। এবং আপনার ফিলিংসটা আপনি যেটা বলছেন এই মুহূর্তেটা, আমি কি জানতে চাই শব্দ কোন ধরনের শব্দ কোনো কিছু কানে পেয়েছিল?
যখন একটা মানে একটা শব্দ হয়েছিল যে এই শব্দটা শেষ না হইতে মানে ছাদটা নিচে এসে গেছে, মানে এত তাড়াতাড়ি ছাদটা পড়ছে যে কল্পনার বাইরে। এরপরে এখন আমি তো শুয়ে পড়লাম, অনেক লোক চিল্লা চিল্লি করতেছে।
ওকে, আমরা গল্পের এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং এর পরেই আমরা ফিরে আসব বিরতির পর। বিরতিটা খুবই ছোট্ট, সংক্ষিপ্ত সংবাদ রয়েছে আপনারা জানেন। আমরা প্রথমেই বলে নিয়েছি যে হ্যালো ইট 920 তে আজকে যে গল্পটি প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে রানা প্লাজার একজন শ্রমিকের গল্প, যিনি ওখানে টানা 3 দিন আটকে ছিলেন। এবং শুধুমাত্র তিনি না, তার যে সহধর্মিনীর কথা বলেছে যাকে ভালোবেসে সে বিয়ে করেছিল সেও ওখানে আটকা পড়েছিল, তাদের জীবনের মর্মান্তিক গল্প উঠে আসছে আজকের হ্যালো ইট 920 তে। আর আজকে বিশেষভাবে আমরা বলছি যে হ্যালো ইট 920 আজকে 50তম পর্ব, এবং এই 50তম পর্ব আমরা যেভাবে ডিজাইন করেছিলাম অনেক আগে থেকে আমরা সেটা করিনি, আমরা ওই পরিকল্পনা থেকে সরে এসে আজকের এই বিশেষ পর্বটিকে আমরা রানা প্লাজার যারা মৃত শ্রমিক, যারা বেঁচে আছেন, যারা ক্ষত এবং অক্ষত অবস্থায় বেঁচে আছেন, তারা সহ পৃথিবীর সমস্ত মজদুর এবং পৃথিবীর সমস্ত শ্রমিকের উদ্দেশ্যে আজকের এই 50তম পর্বটিকে উৎসর্গ করছি। আমরা স্যালুট জানাতে চাই এবিসি রেডিও, হ্যালো ইট 920, হ্যালো ইট 920 টিম, আর জি কিবরি অর্থাৎ আমি, শাকিল এবং সাফরিন এবং একই সাথে লোবান, সবার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাতে চাই 50তম পর্বের এই বিশেষ পর্বটিতে। আমরা সংবাদের পরই ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটা সংবাদের বিরতি, এই ফাঁকে আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি চাইলে মাহাদুলকে কোনো প্রশ্ন করতে চাইলে, ওকে দেখতে চাইলে, একটু পরে আমরা ওর স্টুডিও ছবিটা দিয়ে দিব, আপনারা যদি ওকে দেখতে চান এবং ওর সাথে যদি কোনো কথা বলতে চান, ওকে একটু রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। এবং হ্যালো ইট 920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে যারা জীবনের গল্প বলতে চান, ফেসবুকের বাইরেও আমাদের একটি ফোন নম্বর রয়েছে, ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলুন, তারপর 2 মিনিটের মধ্যে আপনার জীবনের যে গল্প রয়েছে সেটা সারাংশ বলুন, বলে বলুন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। সংবাদের পরেই ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো ইট 920 এর পঞ্চাশতম পর্বে। আর জি কিপ্রিয়া, আপনার সঙ্গে রয়েছি এবং এবিসি রেডিও এফএম 89.2 এ কান পেতে আছেন আপনি। হ্যালো ইট 920 তে আজকে আমাদের সাথে জীবনের গল্প ভাগাভাগি করতে এসছেন রানা প্লাজার শ্রমিক মেহেদুল, যাকে আমরা মেহেদি বলে ডাকছি, ওকে ওর বন্ধুরা মেহেদি বলেই ডাকে, যে ওখানে টানা তিন দিন আটকে ছিল এবং তিন দিন পর তাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র সেনা, তার প্রিয় সহধর্মিনী, সেও ওখানে আটকে ছিল। সেই গল্পে আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা সেই গল্পে যাব। এবং একই সাথে হ্যালো ইট 920 এর পঞ্চাশতম পর্বটি উৎসর্গ করা হয়েছে দুনিয়ার সমস্ত খেটে খাওয়া মানুষ, মজদুরদের জন্য। আমরা হ্যালো ইট 920 তাদের জন্য উৎসর্গ করতে পেরে আমরা নিঃসন্দেহে অনেক অনেক বেশি গর্বিত। হ্যালো ইট 920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেটা হতে পারে আনন্দের, সেটা হতে পারে বেদনার, সেটা হতে পারে দুঃখের, কষ্টের। জীবন যেহেতু বিভিন্ন রঙে, বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রঙিন এবং বর্ণিল, সেহেতু আমাদের হ্যালো ইট 920 একটা সিলেবাসহীন অনুষ্ঠান। এখানে জীবনের যে কোনো গল্প আশ্রয় পেতে পারে। আপনি আপনার জীবনের গল্প যদি বলতে চান তাহলে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ফেসবুক, আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার জীবনের গল্প এখানে পাঠাতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে হবে। আর একটি হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটি একটু আগে আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে 9115668। যারা মুঠোফোন থেকে করবেন তারা 02 যোগ করে নেবেন। আমি আবারও বলছি 9115668। ফোন করুন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর দুই মিনিটের মধ্যে আপনার যে জীবনের গল্পটি আপনি বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে সারাংশ বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। হ্যালো ইট 920 টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর একটি বহুল প্রচলিত পদ্ধতি এবং যে পদ্ধতিতে আপনাকে আমরা সবসময় উৎসাহিত করি সেটি হচ্ছে আমাদের ফেসবুক। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে একটু বলে রাখতে চাই, আমাদের অনুষ্ঠানের অতিথি যিনি মেহেদি, তাকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, তার একটা ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওখানে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, মেহেদি সময় পেলে সেগুলো পড়বে। আমরা গল্পে ফিরে আসতে চাই মেহেদি। আপনি বলছিলেন যে ছাদটা যখন পড়ল ওই মুহূর্তের মধ্যে আপনার কিছু বুঝে ওঠার আগেই আপনি দেখলেন যে ছাদটা হচ্ছে আপনার বুকের ঠিক এক বিঘাত উপরে। তারপর
তখন আমি তো ওই মেশিনের ফাঁকা টেবিলের আর ওই যে চেয়ার আছে ওর মাঝখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পর স্থিত হয়ে শুয়ে থাকি, মানে এমন অবস্থা যে নড়া চড়ার কোন উপায় নাই, উপায় নাই। তখন আর কি কষ্টে, মানে বিশেষ করে পানির তৃষ্ণাটা বেশি পাইছিল, মানে ভয়ে আর কি আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে মানে পানির তৃষ্ণা বেশি। তারপর দেখি আমার পিছনে দেখি আর একজন আমার সামনের মেশিনে আর কি কাজ করতো, নাম হলো হোসাইন। কইতাছে কে? তো কইতাছে ভাই আমি হোসাইন। কইতাছে আপনি কে? অন্ধকার তো দেখা যাইতাছে না, নিজের চেয়ারে নিজে দেখা যাইতাছে না, এরকম অন্ধকার। তো কইতাছি যে আমি মেহেদি। তো কইতো ও মেহেদি ভাই? বলে হ্যাঁ মেহেদি ভাই, আমরা কি বাঁচবো? তো কইতাছি ভাই আল্লাহ ভরসা, আল্লাহ সব কর্মে আল্লাহ, যদি আমাদের হাত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বাঁচবো, আর যদি হাত যদি না থাকে তাহলে মনে করো এই অবস্থায় আমাকে মারা যাওয়া লাগবো। আর যদি কল উপরে যদি কল যদি সেনাবাহিনী যদি কল ধীরে কাজ করে তাহলে আমাদের তো এখানে আসতে 5-7 দিন সময় লাগবো, ততদিন আমরা তো না খায় তো পানি পিপাসা না খায় তো মারা যাওয়া লাগবে, এটা তো হিসাবের কথা।
ওই সময় আপনার হাতের কাছে কি ছিল?
হ্যাঁ হাতের কাছে ছিল একটা হলো ওই যে কাঠের একটা পায়া ছিল, খাবার জিনিস ছিল, খাবার জিনিস মুড়ি ছিল, শুকনা মুড়ি, আবার চানা ছিল, কেক ছিল, এগুলা ছিল, কিন্তু পানি ছিল না, পানি অভাবে এগুলা খাইতে পারিনি আমরা।
আচ্ছা,
তখন আমরা চেষ্টা করলাম।
আপনি কি দেখলেন ওই সময়টাতে আপনার চারপাশে লোকজন কিভাবে কি করছে দেখার সুযোগ ছিল
না? দেখা যাইতো না, তো দেখা যাইতো না, অন্ধকার প্রচুর, মানে নিজের শরীর এখান থেকে এখানে, কিন্তু তারপরও নিজের শরীরটা আর কি চিনা যাইতো না, এত অন্ধকার ছিল, কিন্তু কাউরে দেখা যাইতো না। জাস্ট আমাদের কাছে মোবাইল ছিল একটা, চায়না মোবাইল, তিন দাগের খুঁটি, তিন দাগে আমরা আর কি দুজনারে দুজনার একটু দেখি বা সময়টা দেখে নিই যে কখন নামাজের সময়, কখন হলো আপনার রাত, কখন দিন, এটা আর কি বুঝতে পারি মোবাইলে। কিন্তু মোবাইল থেকে ফোন করতেছি কিন্তু মোবাইলে আর কি নেটওয়ার্ক ছিল না, এই জন্য বাইরে ফোন করতে পারিনি।
ওই মুহূর্তে আপনার অনুভূতিটা কি ছিল? আপনার ওয়াইফও তো ওখানে কাজ করছে।
হ্যাঁ আমার, আমি জানি যে আমার ওয়াইফ আসে নাই।
ও হো, আপনি তাকে বাসায় রেখে
আসছেন? জি আমি বাসায় রেখে আসছি। হে কইতাছে আমার শরীর ভালো না, আমি যাবো না, আমি জানি সে আসে নাই। আমি একটা নিশ্চিত হয়েছি যে যাক আমি হয়তো এখানে যাই, মারা গেলে তো গেলামই, মারা গেলে অন্তত পক্ষে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চাটা দেখবে, ঠিক আছে, হয়তো বাবা না থাকলে আমার বাবা নেই, আমি যখন ছয় মাসে আমি আর কি এতিম, যখন তখন আমি হয়তো আমার বাচ্চা পাঁচ বছরে একটা হইল, যদি আল্লাহ যদি আমার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো নিতে পারে। তাহলে আমি করলাম যে আমার যে আইডি কার্ড ছিল ওই আইডি কার্ডে আমার ওয়াইফের একটা ছবি আসিল, যে আমি যদি মারা যাই তাহলে আমি তো আর এই রকমই থাকবো না, আমি মোটা মানে ফুলে যাব, পয়সা যাব, রক্ত মাংস ইয়াদের আমার ভোটার আইডি কার্ড গুলো মানে আইডি কার্ড আর এলো ওই যে ছবি ওটা তো নষ্ট হয়ে যাবে, তখন তো আমার লাশটা তো চিনতে পারবে না। তখন আমি ওই সাইডে পলি করা বড়ি আসিল, বড়ির থেকে পলি ছিড়াই নিয়ে ওটা সুন্দর করে পেঁচায় আমি আবার পকেটে রেখে দিই, যেন আমি মরে যাওয়ার পর যেন আইডি কার্ড আর ছবি দেখে যেন আমার লাশটা যেন হেদের কাছে আর কি পৌঁছাই দেয়, এই জন্য আমি আবার ঢুকাই দিলাম। আর ওই যে মোবাইল ছিল আমাদের, ওই মোবাইলে তিনটা আর কি এমার্জেন্সি নাম্বার তিনটা দিলাম, যদি মোবাইলে চার্জ থাকে বা মোবাইল কেউ যদি চেক করে তো এই তিন নাম্বারে ফোন দিলে আমার আর কি লাশটা আর কি আমার বাড়িতে পৌঁছবো, এই ধরনের আর কি অনুভূতি। যখন সারটা ভেঙে পড়ে তখন অনেক লোক আর কি চিল্লাচিল্লি করতেছে, কারো বিমের নিচে হাত পড়ছে, পা পড়ছে, অনেক আত্মনাদ আর কি, অনেক চিল্লাচিল্লি করতেছে। কিন্তু এক ঘন্টা পর পৌনে এক ঘন্টা এর ভিতরে হাফ চিল্লাচিল্লি কমে গেছে, মানে হয়তো মারা গেছে, মানে আমরা দেখতে পাইতেছি না শুধু শুনতে পারতেছি, হাফ কমে গেছে। তারপরে এইরকম কমতে 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 যখন আর কি এইভাবে আমরা না খাই তৃষ্ঠায়, মানে বিশেষ করে বেশি লোক মরছে এই পানির পিপাসায়, পানির পিপাসায় বিমের নিচে হাত পড়ছে, রক্তক্ষরণ হয়ে।
আপনার তো আল্লাহর রহমতে কোনো কিছু
না, আমার কিছু হয়নি।
আচ্ছা, আপনি যে লোকটার কথা বলছিলেন ও লোকটার সাথে আপনার দূরত্ব কতখানি ছিল?
যে লোকটা মানে
পাশাপাশি
বলতে কি, আমি স্থিত হয়ে শুয়ে আছি, আমার দু ঠ্যাঙ্গের মাঝখানে হার মাথা, এইটুকুই ফাঁকা ছিল আমাদের কাছে, মানে আমরা এমন পরিস্থিতি যে আমরা একটু নড়বো এরকম কোন জায়গা ছিল না। আবার এরকম যখন
কি ধরনের কথোপকথন ওই সময় কি কি বলতেন আপনারা?
আমরা যেটুকু সময় পাইছি ভিতরে, যতক্ষণ আর কি জাগ না ছিলাম নামাজ পড়ছি, আবার হলো আজানের সময় আজান দিছি, মানে পাঁচজন লোক ছিলাম তো ওই জায়গায়, আমার হাতের বামে আরো তিনজন ছিল, আমার বন্ধু নাম হলো রাকিব, আর তার ওই পাশে একটা আমার দিদি আছিল, মানে হিন্দু হেউ মুসলমান হওয়ার কথা, এখন বাঁচার পরে হইলো কি না হইলো এটা আমার ইয়া নাই, কইতাছে যদি গোলা আল্লাহ আমার যদি হাতে বাঁচাতে হয় তাহলে আমি মসজিদের জন্য কিছু করব এবং কুরবানি আর কি দেওয়ার চিন্তা ভাবনা করছে, যে মসজিদে আল্লাহর নামে একটা কুরবানি করে দেব, গরু জবাই দেব। তখন আর কি দিদি কইলো আমাদের সাথে এখন নামাজ পড়তে ইয়া করতে, এখন তারপরে এখন পরে এখন পড়ে কিনা পড়ে তার ধর্ম সে পালন করে। তারপরে আর একজন ছিল মজিবর, হ্যাঁ দেশের বাড়ি কই তা জানি না আমি, তখন অনেক ভালো লোক ছিল। তো এখন আমরা পাঁচজন মিলে যেখানে তিনজন হইলে আজান দেওয়া ফরজ, সেখানে মনে করেন আমরা পাঁচজন, তখন আমি আজান দিতাম এবং নামাজ পড়াইতাম, সবাই মিলে শুয়ে শুয়ে নামাজ পড়তাম, ইশারায় নামাজ পড়তাম, পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতাম যে আল্লাহ আমাদেরকে যারা জীবিত আছে তাদেরকে আল্লাহর ওহি মানে ফেরেস্তা মানুষের রূপে পাঠায় দে, আমাদেরকে উদ্ধার করো, মানে এই ধরনের আর কি মুনাজাত করছিলাম, অনেকে দোয়াই দিছি, মানে নফল নামাজ পড়ছি, পরে পরে আল্লাহর কাছে মুনাজাত করছি, করার পরে এইভাবে মানে দুই দিন যায় এইভাবে না খায়ে, মানে আমরা হালাক হয়ে আসতেছি, ওখানে একটু ইয়া করলে আমার ঘুম আসে অনেক, মানে অন্ধকার তো দিন রাত বুঝার উপায় নেই, আবার না খাওয়ার পানির টেস্টটা অনেক আর কি কষ্টটা কি সেটা আমরা জানি যারা 72 ঘন্টা বা 100 ঘন্টা বা 96 ঘন্টা ছিল এরা বলে, এবং অনেকে তো তাড়াতাড়িতে উদ্ধার হয়েছে
এই কষ্ট আর আল্লাহ কারো
না দেখ। তখন আমরা দুই দিনের পর আমাদের সাইডে বলতে আমাদের পায়ের পিছনে, অর্থাৎ ওটা হলো এ লাইনে, লাইন আমাদের সাইডটা এ বি সি ডি চার লাইনে, এ লাইনে তিনটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষ আর কি, হ্যাকর হলো আউটপুট থেকে দুইটা লোক উদ্ধার করছে। তখন হেরা সিগন্যাল দিছে যে আর কেউ এখানে কি জীবিত আছে, তখন কইতাছে যে হ্যাঁ আমরা আছি। তখন ওই মহিলা কইল যে ওই উদ্ধার কর্মী গুলো কতজন আছে, তে কইতাছে যে আমরা আছি, অনেকে আছি এখানে, 38 জন লোক আছে জীবিত, আমরা আসতেছি। দুই দিনের ঘটনা, দুই দিন চলে যায়, মানে দুই দিনের রাত্রি। তারপরে হেরা এখন সিগন্যাল দিল যে আমরা এখানে 28-30 জন আছে, ওই মহিলা আবার মিথ্যা কথা বলছিল। আমি বললাম আপা আপনারা যদি বাইর হন আমাদের কথা একটু বলেন, আমার তো বোন নাই, আমি আপনার আর কি ধর্মের বোন বানাইলাম, আমার একটা বাচ্চা আছে, সেটা দোয়া দেব কইতাছি যে আমরা এই যেখানে 5 জন লোক আছি, একটু বাইর হইলে আপা আমাদের কথা একটু বলেন, যদি আমরা যদি প্রাণে যদি বাইসে যাই তাহলে আমরা যতদিন আর কি ইবাদত করবো ততদিন আর কি তোমাদের ইয়ার জন্য দুরাকাত করে নফল নামাজ পড়বো। ঠিক আছে, এইভাবে কইলাম। তারপরে হেরা কইতেছে ঠিক আছে আমি বলবো, এমন বলছে কি না বলছে তা জানি না। তারপরে হেরা যখন বাইর করে নেই তখন যে ইয়াটা করছিল ওটা যে কইতেছে এখানে কি আর কেউ জীবিত আছে, তখন হেরা তো মনে হচ্ছে একজন মানে যায় যায় অবস্থা, পানির তৃষ্ঠায় কখনো অজ্ঞান হয় কখনো হুশ আসে। এই অবস্থা করতে করতে ওখানকার ভিতরে শুধু আমি সুস্থ ছিলাম, আমি সুস্থ ছিলাম মানে এভাবেই আমি কথা বলতে আসি, নিচের খবর উপরে দিতে আসি এভাবে। তখন কইতেছে যে আর এখানে কেউ আছে, যে কইতেছে হ্যাঁ আছি। আমি কইলাম যে আছি, তো কইলাম যে কতজন আছো, হেরা কইল। তা আমি কইতেছি তখন একটু আমি মিথ্যা কথা কইলাম যে আমরা এখানে 8-10 জন লোক আছি, এখানে চালু করে আসা আমাকে উদ্ধার করে এই জন্য আর কি কইলাম। এই কথা কয়ে কইছে ঠিক আছে চিন্তা করো না আমরা আসতেছি, কয়ে নাই প্রায় 1-1.5 ঘন্টা অতিরিক্ত 2 ঘন্টা হবে, কোন খবর নাই। আমরা এখন তখন কইলাম ওই বন্ধুর নাম রাকিব, বললাম রাকিব ভাই আমরা মনে হয় আর বাঁচলাম না, যেহেতু আমাদের কাছে আসে ফিরাই গেল, হয়তো আল্লাহ মনে হয় আমাদের আর কি হাত থই নাই, তো যাই হোক দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ নাম নিয়ে ঘুমায় পড়ো, এখন যা করে আল্লাহ করবো। নফল নামাজ পড়লাম, পড়ার পরে হেরা আবার গেছে ছয়তলায় ওখানে 5 জন লোক আছিল, 5 জন লোক হেগোর আবার বেশি ইয়া কইতাছে যে ভাই আমাকে উদ্ধার করেন, আমার এই জায়গায় মহিলা আছে, আমি প্রসাব করছি আর ওই মহিলা প্রসাব খাইছে, ঠিক আছে এইরকম করুন দিছে। তখন উদ্ধার করে আমাদের কাছে এসে বলতেছে তোমাকে কি অবস্থা, আমি কইতাছি আমাকে অবস্থা 3 দিন ধরে খাই না, পানি নাই কিছু নাই, কি আর অবস্থা, অক্সিজেন আস্তে আস্তে হারাই যাইতাছে, মানে গন্ধ আর কি একটু একটু করে আসতেছে। তা আমি কইতাছি যে যখন গন্ধ আসবে তখন তো অক্সিজেন হারাই যাবে, এখান থাকবো না তো অক্সিজেন, তো কইতাছি যে পারলে একটু ফুটা করে আমাদেরকে পানি দেন আর অক্সিজেনের একটু ব্যবস্থা করেন। তখন কইতাছে ঠিক আছে আমরা ফুটা করতে আসছি। ফুটা ওটা শুক্রবারে মনে হয় 3টার থেকে শুরু করছিল, 3:30 থেকে আমাদের উপরে, আবার 3 তলার উপরে 4 তলা এসে গেছিল, ওই ওটা ইয়াটা কাটলো, কাটার পরে আবার তারপরে ফুটা করতে। আমি কইতাছি যে মানে যখন ফুটা করে ড্রিল মেশিন লাগাই আমাদের বাহির করা লাগবে না, তো কইতেছে কেন বাহির করা লাগবে না, যে না যে এইভাবে কাজ করলে তো আমরা তো বাইর হইতে পারবো না, এখানে চাপা পড়ে আরো তাড়াতাড়ি মরবো, তো কইতেছে সমস্যা কি বলে উপরে ছাদ ডাবতেছে। তার আগে মানে কইতেছে যে তোমরা আসো কোন জায়গায়, কোন জায়গায় আসো, তো আমি কইলাম যে যেখানে বাইর করছেন ওখান থেকে দক্ষিণ পশ্চিমের কোনায় আমার মাথা আছে, যেখানে বাইর করছেন ওখান থেকে 7-10 দূরে দক্ষিণ পশ্চিম কোনে আমাদের মাথা, তো কইতাছে তোমাদের তো নির্ণয় করা খুব মুশকিল। তো আমি কইতাছি যে আমরা 7 ফুটা করা অবস্থা, মানে 7ও ফুটা করে ফেলাইছিলাম, রড পর্যন্ত গেছিলাম কাঠ দিয়ে, তারপরে ফুটা করতে পারি নাই। তো কইতেছে আমাদের কাছে একটা কাঠ আছে, এই কাঠ দিয়ে শব্দ করব, যে জায়গা ওই জায়গা কাটলে আমরা ইনশাল্লাহ সবাই বাইর হইতে পারবো। তো কইতেছে হ্যাঁ, সব মেশিন টিশিন বন্ধ করে আওয়াজ টাওয়াজ বন্ধ করে দিল, দিয়ে কইতেছে হ্যাঁ বাড়ি দাও। তারপর আমি ওটা বাড়ি দিলাম, বাড়ি দিয়ে কইতেছে যে আমি কইতেছি কি বাড়ি কি বুঝতে পারছেন, তো কইতেছে হ্যাঁ বুঝতে পারছি, বলে আমরা নির্ণয় করছি জায়গা, তো কইতেছে এই জায়গায় কাটলে কি তোমাকে পাওয়া যাবে, তো আমি কইলাম বলে হ্যাঁ এই জায়গায় কাটলে আমাদের পাওয়া যাবে। তখন ওই জায়গা মানে খোঁড়া শুরু করে দিল, দেওয়ার পরে ওই সাত ডাবতে আছে, তখন কইতাছি যে আমাদের বাইর করা লাগবে না, কারণ আমাদের যে টুকু জায়গা ছিল তার চেয়ে কমে গেছে অর্ধেক, তাই কইতাছে তাহলে কি করা যায়। তা আমি কইতাছি এগুলো আমি বুদ্ধি দিতাছি, কইতাছি আমাদের পায়ের নিচে একটা মেশিন আছে, মেশিনের ওই পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা মেশিনের ওই পাশে কাটলে মেশিনের উপরে ভরা পড়বো, সাতটা ডাববো না, ওই জায়গা ফুটা করেন, আর ওই জায়গার থেকে বাইরে আসতে গেলে আপনারা যদি বড় করে ফুটা করেন তাহলে আপনারা ঢুকতে পারবেন, না তো ঢুকতে পারবেন না। তখন হেরা ফুটা করতেছে, ফুটা করে অল্প একটু আলো দেখতে পাইতেছি, তখন একটু যাক আমরা আর কি কারেন্টের একটু বাল্ব দেখতে পাইতেছি, মানে বাল্বের আলো দেখতে পাইতেছি। তো বললাম যে যাক ইনশাল্লাহ আল্লাহ মনে হয় আমাদের দুনিয়ার আলো দেখার তৌফিক দান করছে। তারপরে এইরকম করতে হেরা কইতাছে যে কাটা প্রায় হয়ে গেছে, চিন্তা করো না, তোমরা খাইবা কি? তা আমি বললাম আমাদের তো খাওয়ার তো কোনো কিছু নাই, শুধু পানি দেন আমাদেরকে, পানি দিলে আমাদের যথেষ্ট হয়ে যাবে। তখন হেরা আমাদেরকে পানি দিল, জুস দিল আর রুটি দিল।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920। আমরা ছোট্ট একটু নিঃশ্বাস ফেলতে চাই, মানে সিনেমাতে আমরা দেখেছি শ্বাসরুদ্ধকর কাহিনী যেটাকে বলে, একেবারে টান টান জমজমাট কাহিনী যেটাকে বলে, এগুলো সিনেমাতে হয়। কিন্তু ওই যে বললাম না, জীবনের গল্প, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, আমরা বারবারই বলতাম জীবন নাটকের চেয়ে অনেক 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 বেশি নাটকীয়। আমরা যে শ্বাসরুদ্ধকর ঘটনা শুনছি, এটা কোনো সিনেমার ঘটনা না, এটা কোনো নাটকের ঘটনা না, এটা কোনো উপন্যাসের ঘটনা, এটা বাস্তব জীবনের ঘটনা এবং রানা প্লাজার ঘটনা আপনারা শুনছেন। মেহেদুল আজকে আছে, যাকে আমরা ডাকনামে ডাকছি মেহেদি। মেহেদি ওখানে টানা তিন দিন বদ্ধ ছিল এবং থাকার সেই অভিজ্ঞতা সে বলছে, এবং এখন একটু আলো দেখা গেছে। এ পর্যায়ে আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন হ্যালো 8920 পঞ্চাশতম পর্ব, আর জিকে প্রিয় আপনার সঙ্গে রয়েছে, এবিসি রেডিও শুনছেন। এবং মেহেদুলের ছবিটা আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন ওকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং সবার কাছে আমি আকুল আবেদন জানাতে চাই, আজকের হ্যালো 8920 শেষ পর্যন্ত শুনবেন, কারণ আরো বেশ কিছু ছবি আপনার জন্য অপেক্ষা করছে এই গল্পের প্রাসঙ্গিকতায়। আশা করছি সেই ছবিগুলো আপনি দেখবেন। ওকে মেহেদি, তারপরে কি হলো?
তারপরে আমাদেরকে খাবার দিল, খাওয়া কি আর যায়, তিন দিন ধরে খাই না, টেনশন। তারপরে আগে মানে যেটুকু সময়, এখন খাওয়া দাওয়া পেশা পায়খানা, পায়খানা তো নাই তিন দিনে আর কি, খাওয়া নাই কিছু নেই। তবে একটা কথা, আমার সেন্স মানে হারা হয় নাই, যে আমি জানি যে যত আমি পেশাব করব তত আমার পানি শূন্যতা হবে, আর পানি শূন্যতা হওয়া মানে মানে তাড়াতাড়ি আর কি ইয়া করা, মানে মরার আর কি। ওই জন্য আমি তিন দিনে দুইবার পেশাব করছিলাম। আর গরম তো অত্যন্ত গরম, এমনিতেও তো শরীর মরিল ঘামাচি দিয়ে তো অন্যরকম বাহির হয়ে দেখতেছে। তখন আর আমাদের খাবার দিল, খাওয়া দে, ফুটা করলো, ফুটা দিয়ে হেরা আবার ঢুকতে পারতাস না।
আচ্ছা আচ্ছা,
ওরা ঢুকতে পারতাস না। তখন লোক কইতাছে তোমাদের এই জায়গায় আস্তে আস্তে কি কি সমস্যা। তা আমি বললাম যে হেরা তো মনে করো অজ্ঞান অবস্থা, আর উপরে ছাদ ফাটা গেছে, এই ফাটা দিয়ে মানুষের রক্ত পড়তেছে।
ওহো,
মানুষের রক্ত পড়তেছে। তা আমি কইতাছি এখান থেকে বাড়া তো একটা সমস্যা না, সমস্যার তিনটে চারটে। কইতাছি একটা চ্যানেল কাটা লাগবো, মানে কারেন্টের যেটা তার আর কি, কইতেছি ওটা কাটা লাগবো। ওটা আবার হলো ওই অ্যালমোনিয়াম দিয়ে ঢাকা আছে ইয়া করে, তো কইতেছি এটা কাটা লাগবো। তারপরে একটা চেয়ার কাটা লাগবো, আর চেয়ারের ওই পাশে মেশিনে একটা ঠ্যাং আছে, ওই ঠ্যাংটা কাটা দিলে আমরা আর কি বাইর হইতে পারবো। তো কইতেছে তোমাকে যন্ত্রপাতি দিলে তোমরা কাইটা বাইর হইতে পারবো না। তা আমি বললাম হ্যাঁ পারবো। তখন তো মানে জীবনের সাথে তো তিন দিন ধরে যুদ্ধ করতে আছি, মানে পারি আর না পারি, মানে মনের আর কি হ্যাঁ করতে আছি। তখন আমাদেরকে দিল একটা ইয়া দিল, ওই লোহা কাটা আর কি, কি বলে ওটাতে, ওই হ্যাসকুবলেট, হ্যাসকুবলেট দিল, একটা হাতুর দিল, আর এদের রড কাটা যে মেশিনটা আসলো ওটা দিল। দিয়ে কইতাছে আমার চলা শিখাইল, দেখাই দিল বলে এইভাবে কাটো, এইভাবে এইভাবে কাজ করলাম। কাজ করে এই এক হাতের কম একটা সুরঙ্গ বানাইলাম আর কি, মানে আমরা বাইরে হইতে পারবো। আর আমার পাশে যারা বিমের ওই পাশে আছে, হ্যাঁ আমার কাছে অনুরোধ করতেছে যে মেদ ভাই আমাকে ছাড়া যায় না, ভাই আমাকে উদ্ধার করেন, ভাই তোমরা বাইর হয়ে উদ্ধার কর্মীদের বলো যে আমার তোমার এই জায়গায় আছি। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আমি বাইর হয়ে সঙ্গে সঙ্গে আমার নিয়ে যাইতে চাইলেও আমি যাবো না, কারণ তোমাকে জায়গাটা দেখে দিয়ে আমি ছাড়া তোমাকে জায়গাটা তো দেখে দেওয়ার জন্য লোক থাকবো না। তো তারপর আমি কইতাছি আমি সর্বপ্রথম বাইর হলাম, হয়ে করলাম যে স্যার এই জায়গায় এলো তিনটা লোক আছে পানি পানি করে কাতর, আপনি এক কাজ করেন একটু ফুটা করেন, ফুটা করে হাগর খাবার না দেন কিন্তু পানিটা দেন, পানি পাইলে অনেক হয়তো আর কিছুক্ষণ বাঁচতে থাকবো। তো কইতাছে দেখো এইভাবে পানিটা কিভাবে আমি দিব, পানি তো ফুটা করাও নাই যে ফুটা দিয়ে পানিটা ফেলাই দিব বা দিব, এই ধরনের আমাদের বাইর করে আমি মানে বসে গল্প করতেছি। আমি এরকমই মানে আপনাদের সামনে যেরকম কথা কইতেছি না, ওখানেও আমাকে শুধু বাইরে একটা সমস্যা হয়েছিল কি, আমার মাথা ঘুরতো, এছাড়া আমি কোনো অসুস্থ না।
আল্লাহ আপনাকে এত বেশি এনার্জি দিয়েছে।
আবার হলো এরকম করে করলাম, বলে স্যার আমার বাম সাইডে একটা বিম আছে, বিমের ওই পাশে তিনজন জীবিত লোক আছে, আমরা তো বাইর হয়েছে, আমরা তো ইনশাল্লাহ বাঁচে যাব, কিন্তু হ্যাঁ বাঁচান হেরানা তো আজকের দিনটা থাকলে তো মারা যাইব, কারণ পানি পানি করতেছে, যেদিন যেদিন হেরা নিচে পড়ছে সেদিন হেরা মানে পানি পানি করতেছে, সেদিন থেকে আজ তিন দিন হয়ে যাইতেছে, অর্থাৎ 72 ঘন্টা 72.5
কান্নাকাটি করতেন।
হ্যাঁ কান্নাকাটি, মানে কান্নাকাটি কি মানে, আমি যদি বাঁচতাম এটা যদি জানতাম তাহলে ভিতরের আর কি ভিডিও হইতো না, তবে রেকর্ডিং করে নিয়ে আসতাম যে কি অবস্থা ভিতরের, ঠিক আছে, আমি তো জানতাম না যে আমি বাঁচবো, এরকম আর কি চিন্তা ভাবনা।
কি ধরনের মানে ওইখানে যে কান্নাকাটি গুলো হতো?
হ্যাঁ কান্নাকাটি মানে জীবন আর কি, জীবন যাইতাছে নিজে হাতে, মানে আজরাইলের নিজে আর কি আজরাইলের সাথে কথা বলার মতো আর কি, যে আজরাইল আমাদের পাশে বসে আছে এরকম, আর মানে অনেকের হাত পড়ছে বিমের নিচে, পা পড়ছে, হ্যাঁ তো আত্মনাদ দেখে মানে এমন করুন মানে বলে আর কি শেষ করা যাবে না। ওই ঘটনাটা সারাদিন হয়তো আপনাদেরকে বুঝাইলে বুঝে, মানে না বুঝলে বোঝানোর কোনো ক্ষমতা নেই, কারণ আমরা আছিলাম আমরা বুঝি, আমরা বুঝতেছি, কিন্তু হয়তো বাইরের লোক শুনতেছে ঘটনাটা, কিন্তু শোনার চাইতে যতখানি দুঃখ করতেছে তার চেয়ে বেশি দুঃখ আমাদের হইতাছে। অনেকে পানি পানি করে মারা গেছে, অনেকে বিম পড়ে মারা গেছে, কেউ আবার হয়তো বিমের নিচে না পড়ে অনেকে চাপা পড়ে গেছে, তখন ওই অবস্থায় যে যে অবস্থায় অনেকে লাশ পাইতেছে না, লাশ তো এখন চিনার মতো কোনো উপায় নাই, মানে ফুল্লা টুলা এখন যারা যেগুলো লাশ বাইরে হইতেছে এগুলা শুধু মনে করো অর্ধেক আসতেছে, হাত আসতেছে, পা আসতেছে, মাথা আসতেছে,
পুরো লাশটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমরা জানি। হ্যাঁ তারপরে আপনাকে তোলার পরে কি হলো?
তোলার পরে আমি বললাম স্যার আমার একটু পরে নিয়েন, কিন্তু ওই তিনজন আছে যারা আমাদের তো সমস্যা নাই, ওই তিনজনরে বাইর করেন
আপনার সাথে যেগুলো।
হ্যাঁ আমার সাথে যেগুলো বলে এরা এখনো বাঁচতে আছে, বাইর করেন তাড়াতাড়ি, বাইর করলে হেরা মনে হয় বাঁচবো। দেখতেছে তুমি চিন্তা ভাবনা করো না, আমরা হলো ব্যবস্থা করতেছি, ব্যবস্থা করতেছি, কই আমার এলো ওখান থেকে আবার নিয়ে গেল ইয়াতে ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পরে আমার ইয়া দিল, স্যালাইন করে এলো, এসির ভিতরে রাখলো ঠান্ডা হওয়ার জন্য, ওখান থেকে আবার স্যালাইন করে এলো, করার পরে পরে আমার ওই যে হেয়ার বোন জামাই বাইর হওয়ার আগে মানে মিডিয়া আমার কাছে গেছিল, কোন চ্যানেল গেছিল তা আমি জানি না, কইতাছে ভাই আপনার নাম কি, আমি বললাম যে আমার নাম মেহেদি, বাড়ি কই, বললাম দিনাজপুরে, কইতেছে ভাই আমরা মিডিয়া থেকে আসছি আপনাদের অবস্থা কি, আমি বললাম যে একজন লোক যদি তিন দিন ধরে না খায়, যদি পানি না পায়, যদি কেউ কত লোক যদি মারা যায় তাহলে এদের অবস্থা আর কি, সেটা আপনারা চিন্তা করলে একটু একটু বিবেক যদি বুদ্ধি যদি খাটান তাহলে বুঝতে পারবেন যে কতখানি আর কি ইয়া। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে বোন জামাই গেল, যাই কইতেছে যে শাপলার অবস্থা অনেক খারাপ, আমি কইতাছি যে শাপলার আবার কি খারাপ, হে তো বাড়িতেই আছে, হে তো বাসায় আমি শুয়ে রাখে আছি, হে আবার কি খারাপ হইব, সমস্যা না, এমনি ফাও কথা কইতাছে না, তো কইতাছে না হে এখন বর্তমানে পঙ্গু হাসপাতালে আছে, তখন একটু খারাপ লাগলো, তাই আমি কইলাম কি অবস্থা আছে, তো কইতাছে যে হ্যার বাম হাতটা কাটে বাদ দেওয়া লাগছে, পাটা ভেঙে গেছে, মাথায় চারপাশে আর কি সেলাই করা লাগছে, তখন আর কি খারাপই লাগলো।
কেন এটা হলো আপনি কি জানলেন?
ওর সম্বন্ধে তো আমি তো আগে ঢুকে গেছি, আর হে তো পরে মানে যাইবো না, কিন্তু সেদিন হয়তো ভাগ্যে লেখা ছিল এই জন্য 15 মিনিট লেটে ঢুকছে।
আচ্ছা
15 মিনিট লেটে ঢুকছে, ঢুকার পরে আর কি ফুল নয়টায়, 1 মিনিট কমও না 1 মিনিট বেশি নয়, এর ভিতরে ভবনটা আর কি ভেঙে পড়ছে। তারপরে আমায় কইতাছে যে আমার নিয়ে যাও পঙ্গু হাসপাতালে, আমি তো ওই অবস্থায় আমি তো ঠিক আছি, আমার নিয়ে যাও, কইতাছে যে তোমার নিয়ে যাবো, আবার রিলিজ করার জন্য ক্যান্টনমেন্টে ইয়ার কাছে গেল, কইতাছে যে পেশাব করছো, তাই আমি কইতাছি না আমি পেশাব করি নাই, যদি কইতাম যে পেশাব করছি তাহলে আমার রিলিজ দিত, আবার ওখানে কইতাছে যে আজকে আর দেওয়া যাবো না তোমার, তোমার কালকে ছাড়া লাগবো, আবার আসা আমার আর নিয়ে যাইতে পারলো না, আমি আবার ওখানে শুয়ে আর কি রাতটা অনেক কষ্টই কাটাইলাম, কাটার পরে সকালবেলা উঠে আমি যাইতেছি, মানে পা দিয়ে ছাদে লাত্তাইছিলাম, তো লাত্তার পর পায়ের তালুগুলো ফুলে গেছিল, মানে ইয়ার করার জন্য, মানে শব্দটা শুনলে যেন মানুষ এই জায়গায় ছুটে আসে, এই জন্য পা দিয়ে লাত্তাইছিলাম, লাত্তার কারণে আমার পা দিয়ে হাঁটতে পারতাম না, অনেক কষ্ট হইতো, তারপরেও আর কি। তারপরে আবার এরা আসলো, বোনজামেরা আসলো, আসার পরে আমার ইয়া করলো, রিলিজ লেগাইলো, লাগার পরে ওখান থেকে আবার চলে আসলাম পঙ্গু হাসপাতালে। আসা দেখি আমার স্ত্রী বেডের মধ্যে শোয়া, হাত নেই, আমারে দেখে একটু কাঁদতেছে। তা আমি কইতেছি, কাঁদো না তুমি, তোমার একটা হাত নাই তো কি হয়েছে, আমার তো দুটো হাত আছে, এটা দিয়ে চলে যাইব আর কি, সান্ত্বনা দিতাছি এভাবে আর কি যাইতাস।
আমি একটু জানতে চাই যে এই যে আপনার ছেলেটা, ছেলেটার সাথে দেখা হয়েছে পরে?
হ্যাঁ, ছেলেটার সাথে দেখা হয়েছে। ছেলেটা মানে আমার মা কিন্তু গাড়িতে চড়তে পারে না, কিন্তু তারপর আমাদের এই ঘটনা শোনার পরে ছেলে সহকারে মা আসছিল।
আপনি কি তখন আটকা ছিলেন?
হ্যাঁ, তখন আমি ভিতরে আটকা ছিলাম।
আচ্ছা,
তখন আর আমার কোন খবর পাইতাছে না যে আমি মরিয়া গেছি না বাইসে আছি, মানে লাশ যখন হলো আমার কোন খবর নাই। তখন আমার এক খালাতো বোন জামাই আছে, হে আবার ওই যে লাশ আর কি, ওই যেগুলো উপর থেকে উঠাচ্ছে এগুলো আবার গাড়িতে উঠাইতেছে না, ওই মাটিতে নামাইছে মাঠের মধ্যে, হে আবার এগুলো করতেছে। যে তারপরও যে হ্যাঁ লাশটা যদি পাই তাও একটা সান্ত্বনা পাওয়া যাবে যে লাশটা পাইছি আমরা, তারপরও পাই নাই। লাশটা আমার আশা আর কি ছাড়াই দিছিল যে আমি মনে হয় বাঁচে নাই, আর আমার উদ্ধারও করেনি। পরে আমার বাই করার সাথে আমাদের ডাক্তারের কি ইয়ানির নিয়ে কইতেছে তোমার নাম্বার কোনটা, তখন আমি আমার যে ওয়াইফের নাম্বার যেটা আসলো এটা দিয়েছিলাম। তারপর দেখি বোন জামাই যাচ্ছে, তারপরে আর কি আমার এই নিয়ে আসলো, নিয়ে আসে এই অবস্থা।
আচ্ছা, যে লোকগুলো আপনার পাশে ছিল, ওই যে যাদেরকে কথাবার্তা বললেন, একসাথে নামাজ পড়লেন ফেরার জন্য, সেই লোকগুলোর কি অবস্থা?
হ্যাঁ, সেই লোকগুলো ভালো হয়ে গেছে, মানে ভালো আমার মতনই আর কি ভালো ভাবে বাইরে হয়েছে।
আচ্ছা,
হ্যাঁ, এই কিছুক্ষণ আগে এখানে আসার 15 মিনিট আগে আমি কথা বললাম ফোনে, সে ফোন করছিল, কইতাছে মেহেদি ভাই আমি রাকিব বলতাছি। তা আমি কইতেছি ভাই ভালো আছো? তো কইতাছে হ্যাঁ ভালো আছে। তো কইতাছে ভাবির কি অবস্থা? বললাম একটু খারাপই অবস্থা, তা সত্য তাই বললাম যে খারাপ অবস্থা, এজন্য আর কি বলতে আছে।
আচ্ছা, একটা তো হচ্ছে যে যখন আপনি ওখানে আটকে থাকলেন সে অনুভূতিটা আসলে কোনোভাবেই প্রকাশ করার মতো না, এটা বারবারই আপনার সঙ্গে আমি একমত পোষণ করছি, কিন্তু এই যে ফিলিংসটা হতো যে কিছুক্ষণ পরেই মরে যেতে পারি, হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই এই সাধের দুনিয়া শেষ হয়ে যেতে পারে, ঠিক ওই মুহূর্তে
আমরা তো আশা তো ছেড়ে মানে ছাড়া দিছি যে আমাদের একটা মানে আল্লাহর একটা হুকুম আর কি, যে জনসাধারণ আসে আর কি আমাদেরকে হেল্প করছে, মানে ফায়ার সার্ভিসের লোক বা উদ্ধার কর্মীর সাথে হারা হাত মিলায় কাজ করছে, এই জন্য দ্রুত আর কি তিনতলা পর্যন্ত পৌঁছাতে পারছে। অনেকে আমার মতো অনেকে আটকা পড়া, হয়তো এখন তাদের হাত নেই পা নেই বা কোন একটা অঙ্গ নিয়ে হয়েছে, কিন্তু জীবনে বাঁচতে আছে, প্রাণ নিয়ে বাঁচতে আছে। কিন্তু জনসাধারণ আর কি অনেক উপকার করছে, এটা মানে জনসাধারণের কারণে অতীত জীবিত লোকগুলাও বেশিরভাগ উদ্ধার হয়ে গেছে।
না, সেটা তো হয়েছেই, অবশ্যই জনসাধারণের যে কন্ট্রিবিউশন আমরা ওখানে দেখেছি সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না, কি ছাত্র, কি সাধারণ মানুষ, কি কিশোর, কি যুবা, সবাই ওখানে গিয়ে যেভাবে কন্ট্রিবিউট করেছে সেটা নিঃসন্দেহে অসাধারণ।
This track was downloaded from fusionbd.com.
আমি জানতে চাচ্ছিলাম যে ওই মুহূর্তে মানে ফিল হতো যখন যে আর তো কেউ আসবে না, হেল্প তো করবে না, তখন কি ধরনের কথা মনে পড়তো?
তখন কথা মনে পড়তো একটাই, যে আমরা জিন্দা যেমন জীবন্ত লাশ কবর দেয় না, এরকম একটা মনে হয়েছিল যে আমরা কি এইভাবে মারা যাব, আল্লাহ কি আমাদের কি এইভাবে। আমরা এক হাদিসে পড়ছিলাম যে যার যেখানে মৃত্যু সেখানকার মাটি তার নায়ে আর কি আছে। তা আমি তখন এই কথাটা আমার স্মরণ হয়েছিল, আমার কি গার্মেন্টস এর মাটি কি আমার নাভিতে আছিল, তাই আমি কি গার্মেন্টস এর চাপা খাই মরতাছি, এরকম আর কি। মানে তখনকার অনুভূতিটা মানে বলে শেষ করার মতো নাই, অনেক সময় অনেক কথা আমি ভাবছিলাম যে ওই পানি নাই। এই যে ইমাম হাসান হুসাইনের কথাটা স্মরণ পড়ছিল যে পানি পানি করে হারা জীবন দিয়ে দিছে, আমরা যদি মরে যাই, মরে যাওয়ার পরও মনে করো আমাকেও এটা আল্লাহ করছে যে ব্যক্তি ইয়া করছে, তাদেরকে আমি শহীদদের মরার সাথে আর কি নেই। তা আমি কইতাছি যে মনে হয় আমরা ইনশাল্লাহ আমরা যদি এইভাবে আমাদের জীবন যায় তাহলে আমরা ইনশাল্লাহ শহীদের মরা হবো, আর এই পারে পানি না খাইতে পারলে আমরা মরার পরে যেন আল্লাহর কাছে আমরা দাবি করছিলাম যে আল্লাহ পানি তো আমাদেরকে খাওয়াইলে না, আমরা যেন মরার পর হাউস কাউসারে যেন পানি আমরা খাইতে পারি।
হাউস কাউসার,
জি।
ও, এই ঈমান, যে ঈমান আল্লাহ আপনার মধ্যে দিয়েছে সেই ঈমান সবার মধ্যে দিক, এবং একই সাথে একটা কথা বলতে চাই যে এত দৃঢ়চিত্ত, এতটা মনোবল নিশ্চয়ই উপরওয়ালা না চাইলে এটা ওই সময় ওর মধ্যে থাকতো না। এবং ও কিন্তু যেটা করেছে যে চার পাঁচজন মানুষ সবাই শেষ প্রায় চলে যাচ্ছে এরকম একটা অবস্থায়, সেই সময় ওর মধ্যে একটা অসম্ভব রকমের শক্তি ছিল, মনোবল ছিল, কোনো খাবার পায়নি, কিচ্ছু পায়নি, অদ্ভুত। এবং এটা নিশ্চয়ই আল্লাহ না চাইলে তো সম্ভব ছিল না। পাঁচ অক্ত নামাজ পড়তেন সেই সময়?
জি, পাঁচ অক্ত নামাজ পড়তাম, নফল নামাজ পড়তাম এবং তাহাজ্জুদের নামাজ আছে সেটাও পড়তাম। আমরা কিন্তু বেশি মোটামুটি দোয়া জানি না, যেটাই জানতাম ওটার উপরে আমল করছি এটা আর কি।
কান্নাকাটি করতো না আশেপাশে কেউ?
কান্নাকাটি করতো এবং আমাদের পাশে আরো যারা জীবিত হয়েছে আমাকে আগে যাদের উদ্ধার করছে এদের কাছে, আপা আপনি যে অবস্থায় থাকেন ঠিক আছে, আমরা আজান দিতেছি মাথায় কাপড় দেন, কাপড় দেওয়া সম্ভব না হলে আমরা যেভাবে নামাজ পড়বো আপনারা ওইভাবে নামাজ পড়েন, সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা মানে দুর্যোগের ভিতরে আছি, আমরা যে অবস্থায় থাকি ইনশাল্লাহ আমাদের এলো নামাজ আর কি আল্লাহ কবুল করবো। জীবনে হয়তো শেষ মুহূর্তে কিন্তু আমরা তো ভালো কাজ কোনো কিছু করতে পারি নাই, যদি এখন একটু করি। আর আমি আল্লাহর কাছে কইছিলাম যে আল্লাহ হয়তো আমি কোনো যদি পুণ্যের কাজ করে থাকি সেটার উসিলায় আমাদের সবাইকে ইয়া করেন, উদ্ধার করেন, আর যদি আমাদেরকে এইভাবে যদি নেও তাহলে আমরা পরে যা আপনার কাছে আমরা কিভাবে উঠব, আমরা তো কোনো পুণ্যের কাজ করি নাই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা যে আপনার কাছে যে যায় উঠব তখন কইবা যে বান্দা কিনে আইসো, তখন তো আমি তো বলতে পারবো না কিনে আসলাম, কারণ এভাবে নিও না, আমাদেরকে উদ্ধার করো, আমরা যেন পাঁচ অক্ত নামাজ সবই যেন করতে পারি, এইগুলা বলছিলাম। আর মুনাজাত ধরছিলাম, মুনাজাত তো মনে করো 15 মিনিট আধা ঘন্টাও আমরা মুনাজাত শেষ করতাম না, মানে একটার পর একটা কইতেই থাকতাম, কইতেই থাকতাম, চোখ দিয়ে পানি পড়তো, সবাই কাঁদতো, একটা কিরম কাঁদতো সেটা আমি বুঝতেছি এরকম আর না।
যখন আপনাকে বের করলো এই মুহূর্তে যে হ্যাঁ দুনিয়াতে বাঁচলেন, আপনি জীবনটা পেলেন, এটা কি এক্সপ্রেস করা সম্ভব যে ওই মুহূর্তের অনুভূতি?
ওই মুহূর্তটা আমার মনে হয়েছে যে আমি একবার মরে গেছি, আবার নতুন করে জীবন পাইলাম, তখন আল্লাহর কাছে শুকর আদায় করলাম আর কি। তবে আমি ওই সময় তারপরে একটু টেনশনে ছিলাম যে আমার পাশে তিনজন জীবিত আমি দেখে আসলাম, হেরা এখন উদ্ধার হবে কিনা আমার টেনশন এলো এটা, আর পাশে গুলো আমার বন্ধু, আমার বন্ধু একা মানে বাসা ওদের বাসা আর আমাদের বাসা পাশাপাশি, হে যখনই আসতো আমার ডাকে নিয়ে আসতো, যখন আমি যাইতাম হে ডাকে নিয়ে আসতাম, আবার অফিস থেকে একসঙ্গে আসতাম, এইরকম বন্ধু, মানে হে বাসায় যা আমি খাইতাম হে আমার বাসায় খাইতো, এইরকম বন্ধু আর কি, খুবই আর কি ক্লোজ বন্ধু।
আচ্ছা, তো জীবনটা এই জায়গাটা দাঁড়িয়ে আছে, আপনার ওয়াইফ এখন পঙ্গু হাসপাতালে ভর্তি, রাইট? তার একটা হাত কেটে ফেলতে হয়েছে, পা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। প্রিয় শ্রোতা, আমি যেটা বলছিলাম একটু আগে যে আপনারা অনুষ্ঠানটা শেষ পর্যন্ত শুনবেন, আমরা এই পর্যায়ে আপনার ওয়াইফের নাম হচ্ছে শাপলা, রাইট? শাপলা, যার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক এবং বিয়ে, তারপরে ঢাকায় চলে আসে। আপনারা প্রথম থেকে যারা শুনেছেন তারা দেখেছেন স্টোরিটা কিভাবে মোড় নিয়েছে বিভিন্ন জায়গাতে। এই পর্যায়ে আমরা, আপনি যদি অনুমতি দেন, শাপলার কিছু হাসপাতালের শো অবস্থায়, হাত ছাড়া অবস্থায় কিছু কিছু ছবি আছে যেগুলো আমরা একটু আমাদের শ্রোতাদেরকে দেখাতে চাই, আপনার যদি অনুমতি মেলে। এবং প্রিয় শ্রোতা, আপনারা বিধ্বস্ত ছবি অনেক দেখেছেন ফেসবুকে, অনেক লোমহর্ষক ছবি আপনারা দেখেছেন, কিন্তু এত সুন্দর একটা মানুষ, যে মানুষটাকে ইট পাথরের চাপা তার সৌন্দর্যটাকে এবং একই সাথে আমরা বলতে পারি তার চলার শক্তিটাকে কেড়ে নিল, সেই মানুষটার ছবি, অর্থাৎ আমাদের মেহেদীর স্ত্রী শাপলা, তার কয়েকটা ছবি আমরা এই মুহূর্তে ফেসবুকে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন। আমি আমি একটু জানতে চাই যে মেহেদি, এখন আপনাদের কিভাবে চলছে, যখন আপনাদের উদ্ধার করা হলো সরকারি পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা আপনাদের কতদূর দেওয়া হয়েছে?
এখন সরকার তো সেদিন দিল 10,000 টাকার একটা চেক, আর এমনি মানুষ সাহায্য করতেছে, মানে সাহায্য বলতে খাবার দিতেছে, পানি দিতেছে, মানে আর কি, আমরা বিশেষ করে আমরা পানি কিনতেছি, আমরা নিজের পকেট থেকে এখন বর্তমানে মানে পানি টানি কিনা কিনি করা,
যারা বেঁচে ছিল তাদেরকে 10,000 টাকা করে দিয়েছে, আর যারা মারা গিয়েছে তারা 20,000। আপনি 10,000 টাকা পেয়েছেন?
না, আমি 5,000 টাকা পেয়েছি, মানে যারা অঙ্গহানি হয়েছে এদের জন্য আর কি 10,000, আর যারা মারা গেছে এদের জন্য 20,000, আর যারা জীবিত অক্ষত অবস্থায় আছে
এদের জন্য 5,000 টাকা, মানে আপনি সব মিলিয়ে 15,000 টাকা পেয়েছেন। আপনার চিকিৎসার জন্য কিভাবে চলছে?
চিকিৎসা এখন ওই সরকারি ভাবে সরকারি হাসপাতালে হচ্ছে, এখন তো ওখানে মানে একজনের খাবার দেয়।
আচ্ছা,
একজনের খাবার দেয়, এখন তো আমরা আছি তিনজন, আমাকে বাইরে থেকে সংগ্রহ করা লাগতেছে নিজের পকেটের টাকা থেকে আর কি, এখন বর্তমানে আমরা চলতে আছি, মানে রুগীবাদ, রুগীবাদ আমাদের কথা কইতাছি, রুগীটা তো ওখানে একজনের খাবার তো দেই।
আপনি তো এখন কোনো কাজকাম করেন
না? এখন আমি কোনো কাজকাম করি না, মানে কাজকাম করার সুযোগ আমার হয় না, এই যে আমার ওয়াইফের কাছে দৌড়া দৌড়ি করা লাগে, আবার যাওয়া আসা সব সময়, মানে ব্যথা, হাতের ব্যথা কমতেছে না অনেক আর কি, সমস্যা। আবার এটা কালকে আবার অপারেশন করবো, মানে সেলাই করবে আর কি, হাতটা চামড়াটা নিয়ে এসে সেলাই করে দেব, আবার ওটা ঠিক হলে আবার পাটা অপারেশন করা লাগবে, একবার করছে আর একবার করা লাগবে।
পাটাও কি ফেলে দিতে চাচ্ছে ডাক্তার?
না, এটা ফাটে গেছে তো, আর ওখান থেকে মাংসটা সরে গেছিল, এই উড়ার থেকে মাংস নিয়ে যা ওখানে দিয়ে ওটা শুকার পর আবার হাড়ের ইয়া করবে আর কি।
আপনার ছেলের বয়স কত এখন?
আমার ছেলের বয়স 5 বছর।
5 বছর। ও যে আপনাকে এইভাবে দেখলো বা মাকে ভাবে দেখলো?
হ্যাঁ, আমি যখন বাড়ি থেকে আসি তখন আমার ছেলে মানে একটু কান্দা কান্দা ভাব, কিন্তু আমার আসার সময় দেখেনি, কাঁদতেছে মনে হয় আর কি। আমি ইয়া করতে ঘরে বসে কাঁদতেছে বা মন খারাপ করে বসে আছে এই ধরনের আর কি দেখে আসলো।
আপনি একটু বলবেন যে আপনার ওয়াইফ যখন আপনাকে ফার্স্ট দেখলো, আচ্ছা সে কতদিন পরে বের হয়েছে?
সে তো বাইর হয়েছে ওই ঘটনার 10 মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে বাইর হয়েছে।
10 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে বের হয়েছে, কিন্তু সবচেয়ে ক্ষতি তার বেশি হয়েছে,
তার বেশি হয়েছে।
আপনি প্রায় 3 দিন পরে বের হলেন,
কিন্তু আমার কিছুই হয়নি। অথচ আমারই ক্ষতি হওয়ার কথা, মানে আমার এমন জায়গায় ছিলাম যে আমার বাঁচার কোন উপায় নাই, কারণ ওখান থেকে বাইর হইতে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগবে, আর যে আমার ওয়াইফ ছিল ওখান থেকে বাইর হইতে 3 মিনিট লাগবে না মানে গেটে আসতে। তাও গেটে বাইর হইতে আর কি ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়া পড়ে যাওয়ার পর ওয়াল পড়ছে আর কি। আর যদি পড়ে না যেত তাই ইনশাল্লাহ অক্ষত অবস্থায় বাইর হইত।
আপনি যখন বের হয়ে আপনার ওয়াইফের সামনে আসলেন, আপনার ওয়াইফের অনুভূতি কি ছিল?
হ্যাঁ, আমি তখন কইলাম যে হলো তুমি কি জানো যে আমি আটকা ছিলাম? তো কইতেছে না আমি জানি না, আমার কইল যে এনায়েত হাসপাতালে আছে, চিকিৎসাধীন আছে, অথচ আমি মাটির নিচে আছি। মানে সান্ত্বনা দেওয়ার জন্য হঠাৎ করে যদি টেনশনে যদি কোনো একটা কিছু হয়ে যায় তখন তো আমার খুঁজেই পাই নাই, কইতেছে এনায়েত আছে।
এই যে আপনি বের হলেন, বের হওয়ার পরে দেখেন যে অসংখ্য মানুষ মাঠের মধ্যে যার লাশ খুঁজছে, কেউ মরে পড়ে আছে, অনেক অসংখ্য মানুষ,
অনেক কষ্ট। অসংখ্য মানে কি মানে মানে ওই দৃশ্যটা এখন আমি মনে হয় মরার আগ পর্যন্ত আমার ভোলার কোন কথা না।
আপনি সুস্থ জীবন যাপন করতে পারেন এখন? মানে ঘুমোতে পারেন ঠিক মতো, খাওয়া দাওয়া?
আমি প্রথম দুই দিন মানে ঘুমাইতে গেছিলাম, তো হঠাৎ ওই ফ্ল্যাটটা ফাড়ার আর কি শব্দটা শুনে আমি ঘুম থেকে জাগাই গেছি, কইতেছে কি আবার ভাঙতেছে। আর পরে দেখি, পরের রাত্রে দেখি যে ওই যে অবস্থায় পড়ছে না ওই অবস্থায় ভাঙ্গে পড়তেছে, আমার ঘুম ভাঙ্গে গেছিল।
প্রিয় শ্রোতা, এই গল্পটা জীবনের গল্প, আপনারা নিশ্চয়ই জানেন এখানে বিন্দুমাত্র মিথ্যার কোনো কিছু নেই। এবং এটা যে আজকে মেহেদি বলেছে, মেহেদির চাইতেও অনেক ভয়াবহ রকমের ঘটনা, আমরা আসলে কোনো ঘটনাকেই কম ঘটনা বলতে চাই না, সব ঘটনাই ভয়াবহ যেটা ঘটেছে। যারা বেঁচে এসছে তারা উপরওয়ালার রহমতে বেঁচে এসছে, এবং কি ধরনের প্রার্থনা তারা ওখানে করেছে তারা আপনারা নিশ্চয়ই জানেন। আমি এই ঘটনাটা যখন প্রথম শুনি, সে রাতে আমি ঘুমোতে পারিনি, আমি আমার ছাদের দিকে তাকাইছিলাম যে কখন না জানি ছাদটা আমার মাথার উপর ভেঙে পড়ে, কখন না জানি ছাদটা আমার মাথার উপর ভেঙে পড়ে। এই এই যে অনুভূতিটা, এটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা তাদের সবারই হয়েছেন। আচ্ছা, এই যে রানা প্লাজার যে ঘটনাটা ঘটল, এটা তো নাও ঘটতে পারত যদি আজকে আপনাদেরকে যেভাবে মাইকিং করে করে জোর করে করে ঢুকানো হয়েছে যেটা করা হয়েছে, তো আপনার এখানে কি বলার আছে এই যে যাদের কারণে এই ঘটনাটা ঘটলো?
হ্যাঁ, যাদের কারণে এই ঘটনা ঘটছে তাদের একটা শাস্তি হোক, কারণ আমরা তো যেহেতু ফাইটা গেছে সেদিন লাঞ্চ পর্যন্ত বন্ধ বা পুরো দিনই বন্ধ দিছিল, আরো 2-4 দিন থাকলো না কেন, বন্ধ করে দিলা হয়তো আমি বাঁচি, কিন্তু আমার এক ভাই মারা গেছে বা আমার এক বোন মারা গেছে, ঠিক আছে, এদের তো পরিবার আছে, হয়তো ছোট বাচ্চা আছে বা কেউ হয়তো এমন বাচ্চা আছে যে বুকে দুধ খাইতেছে, এরকম তো বাচ্চা আছে, তাদের কি অবস্থা? আমি চাই যে এদের একটা শাস্তি হোক। আর সরকার আছে, আমরা তো পরিশ্রম করে সরকারের বৈদেশিক মুদ্রা আর কি বাংলাদেশে আনি, এখন আমাদের এই দুর্দশা, আমাদের দুর্দশার দিনে সরকার আমাদের পাশে দাঁড়াবে না, এটা একটা কথা হইব। আর সরকার আমাদের পাশে দাঁড়াক, আমাদের, আমরা কোটিপতি হইতে চাই না, তো আমরা কোটিপতি হইতে চাই না, আমরা যেন সুস্থভাবে আর কি জীবনযাপন করতে পারি, এরকম আমাদের একটা ব্যবস্থা।
আমরা তো এরকম শুনেছি সরকারের পক্ষ থেকে যে পরিমাণ লোকজন বেঁচেছে, প্রায় 3,000-এর মতো আমরা উদ্ধার করতে পেরেছি, তার মধ্যে 1,000 লোকের চাকরির ব্যবস্থা নাকি হয়ে গেছে। আপনার কোন চাকরির ব্যবস্থা হয়েছে এখন পর্যন্ত?
না, আমার তো তেমন কিছু বলে নাই, কিছু বলে নাই, খালি কইতাছে যে অনেকে তো অনেক কিছু লিখে নিয়ে যাইতেছে, মানে কেউ সাহায্য করবো, কারো অনেকে লন্ডনে বলে আত্মীয় আছে নাকি ওখান থেকে সাহায্য আসবো, এটা আসবো, ওটা আসবো, এরকম করে বলতেছে, কিন্তু
বাস্তবে কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছে না।
অনেকে আসে আবার হলো ইয়া অ্যাকাউন্ট নাম্বার চাই, আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমরা তো ভাতই পাই না, আমাদের অ্যাকাউন্ট নাম্বার কোথায় থেকে থাকবো?
ওকে প্রিয় শ্রোতা, আমরা গল্পের এই ফাঁকে আমরা এই মুহূর্তে শাপলার সঙ্গে কথা বলবো। শাপলাকে আমরা স্টুডিওতে আনতে পারিনি, বুঝতেই পারছেন শাপলার অবস্থা কি। আমরা শাপলার সাথে কথা বলবো এবং শাপলার সাথে কথা বলেছে আমাদের হ্যালো 8920-র অন্যতম টিম মেম্বার শাকিল। আমরা চলুন শাপলার ঘটনাটা একটু শাপলার কাছ থেকে অল্প অল্প করে জানার চেষ্টা করি, কারণ ওর অবস্থা আপনারা ফেসবুকে ছবি থেকে বুঝতেই পারছেন যে ওর আসলে অবস্থা কথা বলার মতো নয়। তারপরেও আমাদের হ্যালো 8920-র জন্য সময় দিয়েছে, সেজন্য একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে শাপলা এবং শাপলার মতো যত শ্রমিক আছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু অল্প করে বোঝার চেষ্টা করি শাপলার অবস্থাটা কি এবং কেন এটা হয়েছিল। শাকিল সরাসরি কথা বলছে শাপলার সাথে এই মুহূর্তে, চলুন শোনা যাক।
হ্যালো শাপলা বলছেন? আচ্ছা শাপলা, মেহেদুল আপনার স্বামী, ও আমাদের এবিসি রেডিওতে এসেছে এবং সে আপনাদের জীবনে ঘটে যাওয়া সব ঘটনাগুলোই ও আমাদেরকে জানালো আর কি, আমরা সবকিছুই শুনলাম ওর কাছ থেকে। হ্যাঁ, এরপরে আমাদের ইচ্ছে হলো যে আপনি আসলে কেমন আছেন। যেদিন হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে ওদিন তো আপনার অফিসে যাবার কথা ছিল না, কিন্তু পরে আপনি আবার কেন গেলেন?
আসলে আমার তো যাওয়ার কথা ছিল না, কিন্তু বাবার বিপদ আছে, ওই জায়গায় আমার ডাক্তার আছে, আমার বিপদে এই জন্য আর কি গেলাম।
যখন হচ্ছে দুর্ঘটনাটা ঘটে, ভবনটা যখন ধসে পড়ে, তখন আসলে আপনি কি অবস্থাতে ছিলেন?
আমি যখন পড়লো মানে আমি তো দৌড় দিছিলাম, আমার উপরে মানে একটা ভীম পড়ছিল, পুরো আমার মাথার উপরে বসছিল, পরে আর কি বাইরের লোকজনরা আর কি মানে নিয়ে গেছিল, তারপরে কি হইল না হইল কিছু বলেন।
আপনার যখন জ্ঞান ফিরল তখন আপনি কোথায় ছিলেন? এখন আপনি কোথায় আছেন?
এখন আমি যে ঢাকা ফোন করতে আসছি।
আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, মেহেদুল কাজে গেছে এবং আপনি সেটাই জানতেন, এবং যখন আপনার জ্ঞান ফিরল তখন আপনি জ্ঞান ফিরে মেহেদুলের যে অবস্থা যে মেহেদুল ফেরেনি, তখন আসলে আপনি
তখন তো সে নিখোঁজ, তার কোন খবরই নাই আর কি, সে নাই, আমি আছি, আমি তো সবসময় আমার কান্না কাটি, আমি তো আমার মা বাবারে বলতেছি যে আমার এই জীবন থাকার সাথে না থাকাই ভালো, কারণ আমার একটা হাত নাই, আমার মাথায় সমস্যা, আমার পায়ে সমস্যা, এখন হয়তো বাবা মা ভাই বোন সবাই ভালোবাসছে, যার স্বামী নেই আর কি তার কি কোনো কিছু আছে? পরে 3 মিনিট পরে আমার আবার মোবাইলে ফোন করছে যে আমি অমুক জায়গায় আছি, তুমি আসো। ভাই মনে করছে যে আমি অফিসে যাই নাই,
অবশ্যই আমাদেরও অনেক ভালো লেগেছে যে মেহেদুল আপনার স্বামী আপনার কাছে আবার জীবিত অবস্থায় ফিরে এসেছে। শাপলা বলছি যে আমাদের এবিসি রেডিওর এই হ্যালো 8920 যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সবাই এই মুহূর্তে শুনতে পাচ্ছে। হ্যাঁ, তো আপনার কি কিছু বলার আছে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যারা আপনাকে এই মুহূর্তে শুনছে?
আমি বলতে চাই যে যাদের জন্য আমার এই অবস্থা হয়েছে তাদের শাস্তি হোক, তাদের এমন শাস্তি হোক যাতে যেন আরো অনেকে দেখে ভয় পায় যে না আসলে এই অবস্থায় যেন কোনো গার্মেন্টস কিংবা কোনো ফ্যাক্টরি যেন এমন পরিস্থিতি যেন না চালায় আর কি। আমি তো এখন আর কাজ করতে পারবো না, আমার তো জীবন তো শেষই, আমি চাই আমার জীবন যারা এরকম করে শেষ করছে তাদেরও এরকম কোন
শাস্তি। জি শাপলা, আপনার কথা শুনতে পেলাম এবং আপনি হসপিটালের বেডের শুয়ে শুয়ে আপনি আমাদের সাথে কথা বললেন। শাপলা আপনি অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো।
ওকে শাকিল, অনেক ধন্যবাদ এবং একসাথে ধন্যবাদ শাপলাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মেহেদি, আমরা তো শাপলার কথা শুনলাম, তো আমার একটু জানতে ইচ্ছে করছে, শাপলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, এখন তোর অঙ্গহানি হলো, একটা হাত নেই, মাথার অবস্থা আমরা জানি, মাথার অনেকগুলো সেলাই পড়েছে, চুল দেখতে সেরকম আর সুন্দর লাগছে না, হাত পায়ের অবস্থাও খুব ইয়ে। এই যে একটা মানুষ হাত নেই এরকম একটা বিকলাঙ্গ অবস্থায় একটা অনেক বড় সাপোর্টের দরকার হয়, আর খুব স্বাভাবিকভাবেই তাকে দেখতে আগের মতো আর সুন্দর লাগবে না। আপনার কি বলার আছে?
এখন আমি তার যদি ভালো সময় যদি থাকি, এখন যদি বিপদের সময় যদি আমি সরে যাই, তাহলে এটা তো মানুষের পরিচয় হলো না। আমি প্রথম থেকে আছিলাম এবং মৃত্যু পর্যন্ত যেন আমার কাছে থাকে, এটা আর কি সবার কাছে দোয়া।
ও তো আর কাজও করতে পারবে না,
না কাজ করা কাজ করতে পারবো না,
ঘরের কাজ করতে পারবে কিন্তু
বাইরে কাজ করা দরকার নেই, যার কিছুই নেই তার আবার ঘর কি আর বাইরে কি, সে থাকবো বাইরে, একটু হয়তো নিজের কাজটা করতে পারলে যথেষ্ট, হয়তো অনেক সময় পারবে না, তখন আমার হেল্প করা লাগবে আর কি। তো তখন আর কি ভালো, আর কি ভালো সময়ে যদি করলে আমি থাকি, তাহলে বিপদের সময় যদি করলে আমি পিছনে যাই, তাহলে তো এটা মানুষের বিবেক বা ইয়া ধরনের, এ ধরনের তো কোনো ইয়া নাই।
আপনি একটু আমাকে বলবেন, টু বি অনেস্ট, মানে সৎভাবে, আপনার কি আর দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে?
না, আমার কোনো বিয়ে করার ইচ্ছা নেই, কারণ প্রথম যেটা হয় এটাই নাকি সবাই বলে যে প্রথমের বউয়ের মতো নাকি বউ হয় না। তো এখন হয়তো হ্যাঁ হাত নাই, তাতে আমার কোনো দুঃখ নাই যে হাত নাই।
আল্লাহ যাকে বাঁচিয়ে
রাখছে, অনেকে তো বাঁচতে পারেনি, তো তাদের তারা কইতাছে মনে হয়তো এখন কইতাছে যে আমার যদি দুটা পাই বা দুটা হাতি যদি না থাকতো, তাও যদি আমি বেঁচে থাকতাম তাহলে হয়তো আমি আরো দুজনের ভালোভাবে কথা শুনতে পারতাম বা মুখ দেখতে পারতাম। আল্লাহ তো তাদেরকে তৌফিক দান দেয়নি।
আমরা এরকম শুনেছি ভিতর থেকে এরকম চিল্লাচিল্লি হচ্ছে যে ভাই আমাদেরকে কেটে হলেও বের করেন, হ্যাঁ হাত দেখে। হ্যাঁ
এটা হ্যাঁ অনেকেই বলছে যে মানে ওই যে বিমের নিচে করলাম না, হাত পা একটা আছে, তখন কইতাছে যে আমাদের হাত কাটা হলেও আমাদেরকে বাহির করেন, আমাদের জীবনটা ভিক্ষা দেন। ঠিক আছে, অনেক সময় মানে আমাদের তিনতলায় মানে উদ্ধার করবে আসে পৌঁছতে পারে না, কারণ আমরা তিনতলা, তিনতলার উপরে আটতলা, আটতলার উপরে নয় তলার একটা ছাদ, ওই ছাদ কাটা লাগবো, তারপর আটতলায় ঢুকা লাগবো, আটতলা তো উদ্ধার না করে তো আমাদের তিনতলায়
আসতে পারবে না।
আটতলা উদ্ধার করবো, সাততলা করবো, ছয়তলা করবো, পাঁচতলা করবো, চারতলা করবো, তারপর আমাদের লাস্টে আর কি আমরা সময়টা আর কি অতি তাড়াতাড়ি হয়েছে। আমরা যেভাবে কাজ করা, দুই দিনে নাকি ফায়ার সার্ভিসের লোক দুতলা উদ্ধার করছিল, আর যখন জনগণ ঢুকাই দিছে, যখন জনগণ লাগাই দিছে, তখন তো মনে করেন পুরো তিন দিনের দিনে তিনতলা প্রায় ফাঁকা ফাঁকা অবস্থা। আমার বন্ধু যে কইলাম না যে তিনজন আসিল, হেরা আলো শনিবারের দিন সকাল ১২টার সময় বাইরেছে, হেরা আরো অনেক সময় ধরে আসিল।
আচ্ছা, তো আপনার কাছ থেকে শুনে খুব ভালো লাগছে যে আপনি আপনার স্ত্রীকে এভাবে দেখছেন, এবং নিশ্চয়ই আমাদের অনেক অনেক দোয়া থাকবে আমাদের হ্যালো ইট 920 লাখো শ্রোতার পক্ষ থেকে যে আপনি যেন সারাটা জীবন তাকে এইভাবেই সম্মানটা দিতে পারেন। প্রিয় শ্রোতা, আমাদের হ্যালো ইট 920 শেষ হয়নি, এবং একই সাথে আমরা বলতে চাই যে আমাদের মেহেদির গল্প এখনো শেষ হয়নি। আমরা সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরপরই মেহেদির গল্পের চুম্বক অংশে আমরা ফিরে আসতে চাই। আশা করছি আমাদের সাথেই থাকবেন, এবং এই ফাঁকে আপনাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি হ্যালো ইট 920 পঞ্চাশতম পর্ব আজকে আপনি শুনছেন, এবং পঞ্চাশতম পর্ব আমাদের যে প্ল্যানটা ছিল আমরা সে প্ল্যান থেকে সরে এসেছি। আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের এখানে এখন পর্যন্ত প্রায় ৭০-এর ওপরে আমরা জীবনের গল্প প্রচার করেছি, এবং ৭০ জন অতিথি এই গল্প বলে যাওয়ার পরে তাদের জীবনের যে পজিটিভ পরিবর্তনগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, এবং আমরা সেভাবে এগোয়েছিলাম, কিন্তু আমরা সে কাজ থেকে সরে এসেছি। আমরা হ্যালো ইট 920 কে আজকে এই পঞ্চাশতম পর্বকে দুনিয়ার সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষ, রানা প্লাজার যারা মৃত শ্রমিক, যারা বেঁচে আছেন, যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদের সবার উদ্দেশ্যে আমরা খুব বিনীত শ্রদ্ধাভরে উৎসর্গ করেছি। আমরা হ্যালো ইট 920 টিমের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা হ্যালো ইট 920 শুনছেন, এবং হ্যালো ইট 920 তে এই রানা প্লাজার শ্রমিকদের মধ্যে একজন শ্রমিক আজকে এসছেন, সেজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি। আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি চাইলে আমাদের হ্যালো ইট 920 মেম্বার হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি হ্যালো ইট 920 পঞ্চাশতম পর্বে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাতে চাই, কারণ আপনাদের পরিশ্রমের টাকা বাংলাদেশে আসে, এবং আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হবার পেছনে যতটুকু সমৃদ্ধ হচ্ছে সেখানে আপনাদের কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি। আমরা শ্রমিক শ্রেণীর অনেক অনেক বন্ধুদের ফোন পাই যারা বিভিন্ন কন্ট্রিবিউট করে থাকেন আমাদের হ্যালো ইট 920 তে, বিভিন্নভাবে ফোন দেন, ফোন দিয়ে আমাদেরকে ধন্যবাদ জানান, এবং এইসব বন্ধু যারা আমাদেরকে অনলাইনে শোনেন এবং আগামীকালকে যারা আমাদেরকে ডাউনলোড করে এই গল্পগুলো শুনবেন, শোনার পরে আমাদেরকে ফিডব্যাক জানাবেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় হ্যালো ইট 920 ইতিমধ্যেই বাংলাদেশের রেডিও এরিনাতে সবচাইতে শক্ত আসনটা গাড়তে পেরেছে, এবং আমরা বিশ্বাস করি এটা কেবলমাত্র শুরু, এবং আমরা অনেক 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 দূর যেতে চাই। হ্যালো ইট 920 তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এখানে আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ফেসবুক, আমরা যেটা একটু আগে বলছিলাম যে আমাদের ফেসবুক আইডিতে আপনি চাইলে ইনবক্স করতে পারেন, আপনার স্টোরিটা ছোট করে লিখে আপনি আপনার সেল নাম্বারটা দিয়ে দেবেন, আমাদের হ্যালো ইট 920 টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন। আমাদের চব্বিশ ঘন্টা একটি ফোন একেবারে সজাগ থাকে, হ্যালো 8920 এর জন্য একেবারে ডেডিকেটেড ফোন, এই ফোন নাম্বারটি পরিবর্তন হয় না। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে বুঝতেই পারছেন 02 যোগ করে নিতে হবে। ফোন করার পর প্রথমে আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা ফোন করলে আপনাকে পাব সেই নাম্বারটি ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন, এবং তারপর দুই মিনিটের মধ্যে আপনি যে গল্পটা বলতে চান, আপনার জীবনের গল্প কি নিয়ে, সেটার সামারি সারাংশটা বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর যারা ইতিমধ্যে অনেকবার ফোন করেছেন, অনেকবার আমাদের এখানে ফোন রেকর্ড করেছেন, যোগাযোগ করা হয়নি, তাদেরকে বলবো ভাই হতাশ হবেন না, লাখো শ্রোতার মধ্য থেকে একজন লাকি শ্রোতা এখানে আমাদের এখানে আসেন, সুতরাং আপনি একেবারেই হতাশ হবেন না। জীবনটা যেহেতু চলছে সুতরাং ফোনটা বন্ধ করে দেবেন না, ফোনটাও করতে থাকবেন, একটা না একটা সময় আপনার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। এবং আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে ফেসবুক। আমাদের ফেসবুকের আইডিটা হচ্ছে facebook.com/hello8920। আমি সবাইকে বলছি প্লিজ এই আইডি ছাড়া অন্য কোন আইডি হ্যালো 8920 আইডি নয়। আমাদের যদ্দূর জানি যে 80 অধিক, প্রায় 80 বেশি হয়ে গেছে এখন, 80 অধিক ফেক আইডি আছে ফেসবুক হ্যালো 8920 নিয়ে, এবং হ্যালো 8920 মূলত হ্যালো 8920 নামে কোন পেজ নেই, HELLO 8920 নামে যতগুলো পেজ আছে সবগুলোই ফেক, এবং হ্যালো 8920 পেজটি হচ্ছে আরজি কিবরিয়া নামে, এবং আমরা আসলে ইউআরএলটাকে বলে থাকি, আপনারা যদি এটা দিয়ে সার্চ করেন, খোঁজ করেন, তাহলেই পেয়ে যাবেন। আমাদের আইডিটি হচ্ছে facebook.com/hello8920, হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO 8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ছিলাম মেহেদির জীবনের গল্পে, মেহেদুল যার নাম, আমরা মেহেদি বলে ডাকছি, এবং মেহেদি তার সেই লোমহর্ষক বর্ণনাটা আমরা শুনলাম, এবং কিভাবে সে বেঁচে এসছে উপরওয়ালার কৃপায়, যেখানে প্রায় 600 অধিক মানুষ মারা গিয়েছেন, সেখান থেকে সে ফিরে এসছে। শুধু সে না, তার স্ত্রীও জীবিত আছে, কিন্তু তার একটি হাত কেটে ফেলতে হয়েছে, সে ছবিগুলো আপনারা ফেসবুকে এখন দেখছেন। তার একটি শিশু রয়েছে, মুরসালিন নাম, 5 বছর বয়স, এবং আমরা যে সাহায্যের কথাবার্তা শুনি আমরা আপনাদের কাছ থেকে, এবং ফেসবুকেও দেখেছি যে কোটি কোটি টাকা দান হচ্ছে, বিভিন্ন রকমের ফান্ড গঠন করা হচ্ছে, সরকার থেকে ব্যবস্থা করা হচ্ছে, তার বাস্তব চিত্রটা মেহেদির কাছে কেমন, আমরা জানি না অন্যান্যদের ক্ষেত্রে কেমন, মেহেদির কাছে কেমন সেটাও আমরা জানলাম। আমরা আবারও মেহেদির গল্পে ফিরে যাব, তবে তার আগে শ্রোতা আপনাদেরকে বলি, আমরা আমাদের ফেসবুকের স্ট্যাটাসে জানিয়েছিলাম যে সাদিককে আমরা নিয়ে আসতে চাই আমাদের হ্যালো 8920-তে। সাদিকের গল্প আপনারা প্রথম আলোতে শুনেছেন, স্বল্প করে হলেও, রানা প্লাজায় শেষ যাকে বাঁচানো হয়েছিল তিনি হল সাদিক, এবং তারপরে আর কাউকে উদ্ধার করা যায়নি। 5 দিন সে ওখানে ফাইট করেছে, সে যে আসলে কেমন আছে অবস্থায় সেটা আসলে তার মুখ থেকে আমরা শুনতে চাই, এবং হ্যালো 8920-তে আমরা তাকে অতিথি করতে চেয়েছিলাম। এবং প্রসঙ্গত এখানে বলে রাখছি যে তাকে আনার জন্য সাভারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল শাকিল, এবং তার সঙ্গে কথা বলার পর তাকে আমরা গাড়িতে তুলি, গাড়িতে তোলার পরে ঠিক মাঝ রাস্তায় আসার পরে সে প্রচন্ড ব্যথা অনুভব করে, এবং যে কারণে শেষ পর্যন্ত তাকে আমরা স্টুডিওতে আনতে পারিনি, তাকে আমরা বাসায় ফিরিয়ে দিয়ে এসেছি। বাসার ওখান থেকেই আমরা এই মুহূর্তে তাকে ফোনে কানেক্ট করার চেষ্টা করছি, সাদিকের সাথে কথা বলবে শাকিল, আমার মনে হয় ফোন কানেক্ট হয়ে গেছে, চলুন আমরা শুনি।
সাদিক বলছেন?
জি ভাই।
সাদিক, আমি শাকিল বলছিলাম ABC রেডিওর হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। তো আপনি রানা প্লাজার মধ্যে পুরো 100 ঘন্টা আটকে থাকবার পরে জীবিত উদ্ধার হয়েছেন। আমরা এবং আমাদের এই হ্যালো 8920 অনুষ্ঠানের সকল শ্রোতারা আপনার কাছে জানতে চাই, কিভাবে কাটলো আপনার এই 100 ঘন্টা, আপনার পরিচয় সহ আমাদেরকে যদি একটু জানাতেন।
আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি QMS সাদিক, আমার ডাক নাম সেতু। আমি কাজ করতাম নিউ বটমস লিমিটেড, এটা 3 তলাতে ছিল, কোয়ালিটি কন্ট্রোল বিভাগে কাজ করতাম। প্র্যাকটিক্যালে ফ্যাক্টরি লেভেলে কাজ শেখার জন্য আমার ওইখানে জয়েন করা। আর রাস্তার এই পারেই আমাদের বাসা। যেদিন দুর্ঘটনাটা ঘটে তার আগের দিনই বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছিল, মেজর 3-4টা পিলারে ফাটল দেখা দিয়েছিল, এবং আমরা সবাই আতঙ্কিত ছিলাম। এবং সকাল 10টা নাগাদ পুরো ফ্লোর, একদম 3 তলা থেকে 9 তলা পর্যন্ত সমস্ত ফ্লোর ছুটি হয়ে গেছিল। বিকালে গিয়ে ফোন দিয়েছে, বললাম যে আগামীকালকে অফিসে আসবো কিনা, বলছে যে আগামী 10-15 বছরেও বিল্ডিং এর ক্ষতি নাই, তোমরা আসো। পরে সকালবেলা অফিসে যাইতে মনই চায় না, 8টাতে অফিস, 8:05-10 দিকে পাঞ্চ করে অফিসে ঢুকলাম। অফিসে ঢুকে দেখি যে সবাই বলতেছে ফাটল আরো বাড়তেছে। আসলে আর অফিসের একটা বর্ণনা দিই, আমাদের ফ্লোরটা ছিল 21,000 স্কোয়ার ফিট, ওটা বেশ লম্বা। ওইখানে ফ্যাক্টরি ম্যানেজারের রুম, তার সাথে ইন্সপেকশন টেবিল, আমি ওইখানে কাজ করতাম। আমাদের লাইন ছিল চারটা, এ বি সি ডি এরকম চারটা লাইন, এক একটা লাইনে মনে করেন 60-80 মেশিন। তো প্রতিটা মেশিনে একজন করে অপারেটর এবং অপারেটরের সাথে ধরেন হেল্পার থাকে 30-40 জন। তাহলে বুঝানেন যে প্রতিটা লাইনে কি পরিমাণ লোক ছিল।
মোট কতজন লোক ছিল আপনাদের ওইখানে?
মানে মোট ধরেন 800-850 এরকম হবে, আর ওই দিন হয়তো বা কিছু কম ছিল, অনেকে হয়তো বা আতঙ্কে যায় নাই। ঠিক আছে,
আচ্ছা আপনি আমাকে একটু রানা প্লাজার বর্ণনাটা দিবেন, আপনি তো ওখানে থাকতেন, মানে এই প্রথম তলা থেকে আটতলা পর্যন্ত কি কি ছিল এবং পরে যে দুই তলা করা হলো এটা একটু বলেন আমাকে।
আচ্ছা, ফার্স্ট ফ্লোর একদম গ্রাউন্ড ফ্লোরে হয়েছে গিয়ে আন্ডারগ্রাউন্ড, ওইখানে হলো যে গাড়ি পার্কিং ব্যবস্থা। দেন ফার্স্ট ফ্লোরে হয়েছে গিয়ে বেশ মার্কেট আছে, ব্যাংক আছে, আর থার্ড ফ্লোর থেকে হলো যে গার্মেন্টস শুরু একদম নাইন্থ ফ্লোর পর্যন্ত গার্মেন্টস। তো আমাদের যে ফ্লোরটা, তো এইখানে মাঝখানে এক্সিট ওয়ে আছে একটা, তো আমি যেখানটাতে দাঁড়ানো ছিলাম দুর্ঘটনা।
আপনি কোন পজিশনে কাজ করতেন?
আমি কাজ করতাম কোয়ালিটি সেকশনে, কোয়ালিটি কন্ট্রোল সেকশনে। ওইখান থেকে আমি যদি দৌড়ও দেই, আমি 5 মিনিটেও বের হওয়ার মতো আমার কোনো সম্ভব ছিল না, মানে মনে সায় দেয় না, যাইতে ইচ্ছা করে না, তারপরে জোর গেছি। অনেক সময় দেখবেন কানের ভিতরে স্তব্ধ দিলে অনেক কিছু শোনা যায় না, একদম এরকম ইয়া হয় না। তো হঠাৎ করে মনে হইতেছিল সময়টা কেমন যেন থেমে গেছে, তো পিছে ঘুরে দেখি মানুষজন দৌড়াইতেছে। সময়টা অবশ্যই 9টার আগে, 8:45-50 এরকম হবে। তখন আসলে সময়টা হঠাৎ দেখতে ভুলে গেছি। তো হঠাৎ করে দেখি যে আওয়াজ হইতেছে, মানুষের চিৎকার হইতেছে, তখনও তিনতলাতে কিছু আমি বুঝি নাই। তো মানে দিকবিদি খাড়া একটা দৌড় দিলাম, এই ব্যাক পার্ট পর্যন্ত আসছি, ব্যাক পার্ট, দেন ফ্রন্ট পার্ট, দেন পরে হচ্ছে গিয়ে ইনপুট। হয়তো বা 10-12 সেকেন্ড সময় পেয়েছি দৌড়ানোর। তো আমার সাথে আবার ওই সুমনা নামে একটা মেয়ে ছিল, ও হঠাৎ করে আমার পিছ থেকে হাতটা ধরে বসছে যে ভাই আমারে নিয়ে যান। পরে ওর সাথে নিয়ে একটা দৌড় দিছি, তো হঠাৎ করে দেখতেছি যে মাথার উপরে ছাদ গুলো একদম একের পর এক ডিপ 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 করে মানে নেমে আসতেছে, আর পায়ের নিচের যে ফ্লোর ওটাও নিচে দেখা যেতেছে। অথবা হাইস্ট 8-10 সেকেন্ড সময় হয়েছে, এর ভিতরেই যা হওয়া রয়ে গেছে, মানে মাথার ছাদ একদম আমার ঘাড়ে এসে ঠেকছে, আর পাশে যে মেয়েটা ছিল আর মাথা পুরো ফেটে গেছে, মাথা দিয়ে রক্ত বেরিয়েছিল, আর আমি যে পায়ে ব্যথা পেয়েছি আমি তখন ওই মুহূর্তে বুঝতে পারি নাই। 1 ফুট বা 1.5 ফুট এরকম আর কি ছাদ মাথায় ঠেকা, মানে কোনো মতে বসছি, আমার একদম ঘাড় ঘেঁষে মানে দেয়ালটা ঠেকে গেছে। তো মোবাইলটা বের করলাম, তখন মোবাইলের আলো দিয়ে তাকায় দেখি সমস্ত মেশিন টেবিল ভেঙে একদম একাকার, সব চতুর্দিকে আটকে আছে ভীম পিলার দিয়ে, একদম পুরো জায়গাটা আটকানো, মানে কোথাও যাওয়ার কোথাও মুভ করার মতো কোনো প্লেস নেই, একদম আটকানো। আর উপরের ছাদ একদম ফেটে চৌচির হয়ে আছে। আসলে ভয়ও পাইছি যে কি হইতেছে, আমি আসলে বুঝতেও ছিলাম না, মানে স্বপ্নের মতো মনে হয়েছে যে এটা আসলে কি বাস্তবিক কিনা। আমি কিছুক্ষণ মিলাদ পড়লাম, যতটুকু মনে আসছে, বাবা জানের সামনে দুরুদ পড়ছি, কোনো মতে আর কি শ্বাস নিছি, এখন পানির তো পিপাসা, পানিও নেই। বিল্ডিং পড়ার 2-3 ঘন্টা পরে হঠাৎ দেখি যে ড্রিল কাটার আওয়াজ, তো ভাবলাম উদ্ধারকারী ভাইরা চলে আসছে, কিন্তু আমি তো একদম তিনতলা থেকে একদম আন্ডারগ্রাউন্ডে চলে গেছি যে ভাই আমাকে বাঁচান, আমার পায়ের উপরে মেশিন পড়ছে, হাতের উপরে মেশিন পড়ছে, শরীরের উপরে পিলার পরে ছেঁচে গেছে, যারা পিলারের মাঝখানে পড়ছে ওরা স্পটেই ডেড হয়ে গেছে, একদম পিষে গেছে। ঠিক আছে,
ওইগুলো আপনি দেখতে পাচ্ছিলেন, যেমন ইন্ডিভিজুয়ালি একটু বর্ণনা দেন তো যে কাকে কি,
আমি আলো
একজনের নাম উল্লেখ করে যাকে যাকে আপনি চেনেন।
সবাইরে তো আমার চেনার মতো সম্ভব না।
আচ্ছা, নাম না, আমরা নাম জানতে চাচ্ছি না, আপনার সাথে ছিল এবং আপনার আশেপাশে ছিল এবং কি অবস্থাতে ছিল।
একজন অপারেটর ছিল, ভাইটার নাম হচ্ছে আলমগীর ভাই, বয়স্ক মতো, তার পাশে একটা আর একটা অপারেটর ছিল, তার নাম হচ্ছে নাসরিন। তো এই দুজনের সাথে কথা হইলো যে তারা পিলারের ওই পাশে আছে, তো তাদের মাধ্যমে জানলাম ওই পাশে আরো বেশ কিছু অপারেটর বা লোকজন আছে, রিক্তা, তারপরে সাবানা, আরো বিভিন্ন নামে আর কি। আওয়াজ পেতেছিলাম কিছু মানুষের কথা, যে ভাই আমার বাঁচান, আমার পায়ে মেশিন পড়ছে, পাটা বাইর করে দিয়ে যান। তো আমি বললাম যে দেখো বোন, আমি নিজেই আটকা পড়ে গেছি, আমি কিভাবে উদ্ধার করবো তোমারে। তখন কিছুক্ষণ আসলে রেস্ট নিলাম, তো শুয়েছিলাম, মানে ওইখানে ওই ফেব্রিক্স কিছু ছিল কোনো মতে টেনে বের করে ওর উপরে শুলাম, তাও দেখি যে কাজ ভাঙা টিউব ওগুলো হাতের ভিতরে দিতে। তো এরপরে ওই পাশে আনোয়ার ভাই তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থায় আছেন, তখন বলতেছিলাম যে ভাই আমরা মনে হয় আর বাঁচবো না, এইখানেই মনে হয় আমাদের মৃত্যু। তো এখন আমি ঘড়ি বাইর করে সময় দেখি, সময় তো আর যায় না, মানে 5টা দিন যে আমি ছিলাম আমি ভুলেই গেছিলাম যে 5টা দিন ছিলাম। তো এক এক সময় এক এক ভাবে আল্লাহরে ডাকছি, ঠিক আছে, আল্লাহর উসিলা দিয়ে আমার মোর্শেদ বাবাজানকে ডাকছি,
আপনার আপনার খাওয়া দাওয়া কিংবা আপনি ওখানে কি মানে কোনো কিছু খেলেন কিনা কিংবা পানির ব্যবস্থা এইসব?
পানির ব্যবস্থা ভাই, আমি দুইটা দিন একটা ফোঁটা পানিও পাই নাই ভাই। আমি সকালবেলা নাস্তা না করে বাসার থেকে বের হয়ে গেছি, পানি খাবো অফিসে, সেই সময়টাও পাই নাই। এই দুই দিনের মাঝখানে আমি অনেক খুঁজছি পানি, আমি যতটুকু মুভ করতে পারছি হামাগুড়ি দিয়ে, কোথাও একটা ফোঁটা পানি পাইনি। তখন আল্লাহরে বলতেছিলাম, আল্লাহ আমার দয়া করে তুমি ইমানের সাথে বিদায় দাও, আমি আর পারতেছি না। এরকম ডাকতে ডাকতে হঠাৎ আমি সেন্সলেস হয়েছি কিনা জানি না, মানে ঘুমায় গেছি এরকম, ওইটা হামাগুড়ি দিয়ে তারপর আবার খুঁজতে বেরোলাম। তো তখন দেখি টোটাল আমি টোটাল তিন বোতল পানি পেয়েছি। তখন পানিগুলো আমি খাইলাম, আমি খাইছি, আমার পাশের যে মেয়েটা ছিল,
আপনার পাশে যে মেয়েটা ছিল ওর নাম কি বললেন যেন?
ওর নাম ছিল সুমনা ছিল। মাঝে মধ্যে এমন মনে হয়েছে যে মানুষ আত্মনাদ করতেছে, করতে 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 হঠাৎ তাদের যখন মানে প্রাণটা বের হয়ে যায়, তখন একটা ঠান্ডা হিম শীতল একটা আবহাওয়া বিরাজ করছে ভিতরে। আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানিও ঠিক মতো নাই। উপরে ওই যে বিভিন্ন উদ্ধার কর্মী ভাইরা আসে, তারা উদ্ধার করে, যে আমার চিৎকারের আওয়াজ তাদের উপরে পৌঁছায় না। মানে আমি নিচে ইট দিয়ে টাকাই, রডে টাকাই, কোনো শব্দই কাজে লাগে না। তো তখন আমি অজনয়নে কাঁদতাম, যে ভাবতাম যে না আর বুঝে আমার মার কাছে ফিরে যেতে পারবো না। জাম্মা তোমার বেঁচে থাকতে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কথা শুনি নাই, এবার যদি সুযোগ পাই আম্মা আর এরকম করবো না। মাঝে মধ্যে এমন ভয় পাইতাম যখন মানুষের প্রাণ গুলা নিতে আসতো আজরাইল, তো আমি বুঝতে পারতাম, মানে আমার বুকটা পুরো একদম মানে গরমের ভিতরে আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। তো মাঝে মধ্যে হঠাৎ আমি যখন অচেতন হয়ে যেতাম, পাশের মেয়েটা আমার ব্যবসায় মরে গেছি, তো অনেক ডাকাডাকি করতে করতে পরে আমার প্রাণটা আবার ফিরে আসছে এরকম। তো ও খুব ভয় পাইছে। তো পরে শুনতেছি যে অমুক শাবানা মারা গেছে, সূর্য মারা গেছে, লাইন চিফ মাকসুদা সে মারা গেছে, কামাল মারা গেছে, মানে একের পর এক খালি মৃত্যু সংবাদই পাইতেছি যে সবই মরছে।
আমরা শুনেছি যে আপনার পাশে কোন একটা মেয়েকে পানির জন্য হাহাকার করতে করতে মারা গেছে এরকম?
হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার নাম ছিল রিক্তা। তো সে পানির পিপাসে এমন উন্মাদ হয়ে গেছিল, একটা ইট দিয়ে পাঁচটা আঙ্গুল ছেঁচতে ছেঁচতে সেই রক্তগুলা সে চুই শাখাইছে বাঁচার জন্য, মানে সে এক ভয়ানক দৃশ্য। আবার কিছু ভাই আছে, তার পা গেছে আটকা পুরা ওই রড দিয়া, তারপরে মনে করেন ইট দিয়া পা মনে করেন যে কাটা শুরু করছে, মানে কাটতে 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 মনে করেন মাংস উঠে যাইতেছে, তারপরে সে তার পা বের করছে।
আচ্ছা, উদ্ধারকারীরা কখন এলো আপনাদের কাছে? মানে
সবশেষ উদ্ধারকারী ভাইরা আমাকে চতুর্থ দিনের একদম শেষ রাতের দিকে আমার সন্ধান পাইছে। তো ওই ভাইরা যখন আসছে, আইসে তারা মানে আওয়াজ করছে যে ভাই কেউ আছেন, জীবিত কে আছেন? তো তখন আমি নাম বলছি যে ভাই আমি অমুক। তো ওই সময়টা এমন একটা মুহূর্ত ছিল, ওই আনোয়ার ভাই আর নাসরিন নামে যে মেয়ে দুইটা ছিল, মেয়েটা আর ভাইটা ছিল, তারা এমন উন্মাদ হয়ে গেছে, তারা তাদের পরিচয় দেওয়া শুরু করছে যে আমি আনোয়ার, আমার বাড়ি অমুক তমুক, বলবো যে আমিও ভিতরে এই পাশে আটকা আছি, আমাকে সেই বলার সুযোগটা দেয় নাই। তখন ওই ভাইরা আসছে কাছে, রুবেল নামের একটা ছেলে পয়সা বললো যে ভাই কে কে আছো তোমরা এখানে? তখন আমি বললাম যে আমরা এখানে দুইজন আছি। অনেক কষ্ট করে ওই মেয়েটারে টেনে সুমনাকে ওইখান থেকে ওরা উদ্ধার করছে। তো ওইখানে ওরা যখন আসে, পাশের যে পিলার গুলা থাকে ওগুলা ড্রিল মেশিন করার সাথে সাথে দেখা গেছে যে স্টার্ট নেয় না, বন্ধ হয়ে যায়, স্পুলিংগ বের হয়, মানে নানা রকম হ্যাসেল হয়েছে। আমাকে ওইখান থেকে বার করার জন্য ওদের অনেক সময় লাগছে, ছয় ঘন্টার মতো ওইখানেই ইয়া করছে, এদিকে বিল্ডিং আবার দেবে যাইতেছে। তো সর্বশেষ ওরা আমার উপর নাখোশ হয়ে আমাকে একটা হাতুড়ি দিছে, শ্রেণী দিছে, বলছে যে ভাই তোরে আমরা বাইর করতে পারবো না, তোরটা তুই খুঁড়া বাইরে যদি আসতে পারস আস, নাহলে তুই ওখানেই থাক। ওরা সবাই বের হয়ে গেছে। তো পরবর্তীতে আমাকে প্রায় চার পাঁচবার করে আমাকে টানছে, তো আমার এই ঘাড় বেঁধে যায় এবং পিঠ বেঁধে যায় বারবার করে করতে করতে। তখন আমি মাফ চাইছি যে ভাই থাক, আমি এখানে মরে যাবো, তাও আমার দরকার নাই, আমি আর বাইরেতে পারবো না। তো তখন আর কি ওদের মানে ধমকেই আর কি আমার জামা কাপড় সব খুলে ফেলছি, পরনে শুধু আন্ডারওয়্যারটা ছিল। তো আমার বুক পকেটে একটা ছবি ছিল, ছবি সম্রাট দেওয়ানবাগী হুজুরের, আমি যে একটা ছবি দিছি এটা ওর খেয়াল আছে। তখন ওই ওদের যে লিডার মোটামুটি শফিক ভাই, সে ওই ছবিটা দেখছে, দেখার সাথে সাথেই সে বলতেছে সর্বনাশ, এতো হুজুরের মুরিদ। তখন বলতেছে যে সাদিক ভাই তুমি টেনশন করো না, আমরা তোমাকে ওই পাশের ছাদ খাইতে তোমাকে উদ্ধার করব। তারপর ওর একটা অক্সিজেনের পাইপ নিয়ে আসছে, ওগুলা
আসলে কোন দিনের ঘটনা?
পঞ্চম দিনের শেষ মানে রাত্র তিনটার পরের ঘটনা আর কি। চতুর্পাশে মানুষ আর মানুষ, উদ্ধার কর্মী ভাইরা, তাদের চোখে মুখে আনন্দের একটা উল্লাস। আমাকে নিয়ে ওইখানে এই এক ধরনের ইয়া থাকে না, ওইগুলাতে নিয়ে শোয়াইলো, তারপরে আস্তে করে নিয়ে অ্যাম্বুলেন্স গাড়িতে করে সোজা সিএমএসি নিয়ে গেল।
সাদিক আপনি হসপিটালে গেলেন, তারপর সেখানে চিকিৎসা শেষে আপনি বাসায় ফিরে গেলেন এবং আপনি এখন কিছুটা হলেও ভালো আছেন, সেটা জেনে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের ইচ্ছে ছিল যে আপনি হ্যালো 920 এর হট সিটে এসে আপনার এই রানা প্লাজার মধ্যে যেই 100 ঘন্টা কেটেছে সেই সময়ের বর্ণনাটুকু সবাইকে শোনাবেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি, সেই কারণে আমরা আসলে আপনাকে আনতে পারিনি। তো আমাদের শ্রোতারা যারা আপনার অপেক্ষায় ছিলেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা?
আচ্ছা, তো শাকিল ভাই আপনার মাধ্যমে বলতেছি যে শ্রোতা বন্ধুরা যারা আছেন, আসলে আমার যাওয়া উচিত ছিল কিন্তু আসলে ভাই হঠাৎ করে আমার ভিতরে খুব কষ্ট হইতেছিল এবং পাটা কেমন জানি ব্যথা করতেছিল। আমারও যাওয়ার এক প্রকার ইচ্ছাই ছিল কিন্তু গাড়িতে ওঠার পর আমার খুবই অসুস্থ, মানে অস্বস্তি লাগতেছিল।
যেহেতু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন, ভালো থাকবেন আর আপনার সুস্থতা আমরা কামনা করি, আপনি অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
অনেক ধন্যবাদ শাকিল এতটা আন্তরিক চেষ্টা করবার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাই যিনি আমাদের এখানে আসতে চেয়েছিলেন। সাদিক, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, খুব 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 দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া আবারও বলছি হ্যালো 920 এর পক্ষ থেকে। হ্যাঁ, এবার আমরা মেহেদির গল্পে ফিরতে চাই। মেহেদি, আপনার এখন স্বপ্নটা কি? আপনি তো বলছিলেন আপনার গল্পের একটা পর্যায়ে যে কোরবানির ঈদের আগে আপনারা দেশে ফিরে যাবেন এবং ওখানে গিয়ে কিছু একটা করবেন, এই মুহূর্তে কি করবেন?
এখন এই মুহূর্তে আমাদের যে সঞ্চয় মানে জমানো টাকা ছিল সেটা তো খরচা হইতে যাইতেছে। এখন এখন আমাদের যদি একটা চাকরি যদি ব্যবস্থা করত সরকারে, তাহলে এটা নিয়ে আর কি পঙ্গু স্ত্রী বা ছেলে যেটা আছে এটার মানুষ করার জন্য আর কি ভালোভাবে যেটা আর কি চলার জন্য, আমরাও চাই না যে আমাদের আর কি কোটি কোটি টাকার মালিক হয়ে, এটা চাই না, কিন্তু সুন্দরভাবে যেন একটা বাসার জন্য একটা রাস্তা করে দেয় সরকার বা ইয়া সাহায্য।
আপনি কারোর কাছে হাত পাততেও চান না?
না,
আমার কথা, আমি কাজ করে খাবো,
কাজ করে খাবো, জি,
তাই তো,
জি।
কাজ বলতে গেলে আপনি কি পারবেন আবার সেই গার্মেন্টসে কাজ করতে, সাহস হবে?
এখন করতে চাই না, তারপরে তো যদি না হয় কোনো কিছু, যদি দেওয়ালে আর কি পিট যখন ঠেকে যায় তখন তো সামনে এখন বিপদ যতই হোক করাই লাগবে, তাছাড়া তো আর কোনো বুদ্ধি দেখতেছি না। আমি না পারি আমি একটা রিক্সা চালাইতে, না পারি একটা গাড়ি চালাইতে, আমার জন্য তো গার্মেন্টস ছাড়া কোনো ইয়া নাই।
প্রিয় শ্রোতা, আমরা আপনাদের সবাইকে একটা আহ্বান জানাতে চাই, যেটা অনুষ্ঠানের শুরু থেকে আমরা করছিলাম। হ্যালো 920 অনেকদিন যাবত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে রানা প্লাজার মানুষের সাহায্যের জন্য, রানা প্লাজার দুর্গত যারা রয়েছেন তাদেরকে সাহায্য করবার জন্য। আজকে এখানে মেহেদি এসছে, একটা মেহেদির জীবনের গল্প আমরা এখানে তুলে ধরলাম। ওখানে প্রায় 4,000 অধিক মানুষ ছিল, যাদের মধ্যে প্রায় 600 অধিক মানুষ মারা গিয়েছে এবং 2,500 অধিক মানুষ যারা সহিহ সালামতে ফিরে আসতে পেরেছে এবং বাকি মানুষগুলো কোনো না কোনোভাবে হতাহত হয়েছে। এদের প্রত্যেকের জীবনের স্টোরি কোনো না কোনোভাবে মেহেদির জীবনের সাথে মিলে যাবে, কোনো না কোনো দিক থেকে মিলে যাবে। এই মানুষগুলো এখন বিপদগ্রস্ত। আমরা মনে করতে পারেন যে সাহায্য তো আসছেই, সাহায্য বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন রকম ভাবে আসছে, এই ছোট ছোট জিনিসগুলোকে দিয়ে এত বড় আকারের যে ডিজাস্টার, যে অবস্থা, সেটাকে মোকাবেলা করা সম্ভব নয়। আমরা কিন্তু শোকটা ভুলে যাব কিছুদিন পর। ওই যে ধ্বংসস্তূপটা দেখছেন সেটা ধীরে ধীরে টেলিভিশনের স্ক্রিন থেকে সরে যাবে, রেডিওর ভোকাল থেকে সরে যাবে, পত্রিকার পাতা থেকে সরে যাবে এবং আমরা ধীরে ধীরে ভুলে যাব। একটা ট্র্যাজেডি শেষ হতে না হতেই আরেকটা ট্র্যাজেডির জন্ম হবে, আগে ট্র্যাজেডি আমরা ভুলে যাব। যেভাবে আমরা হ্যালো 920 তে পূর্বের গল্পগুলো ভুলে যাই, ঠিক একইভাবে এই যে দুর্ঘটনা সেটাও আমরা একটা সময় ভুলে যাব। কিন্তু এই মানুষগুলো কি তার জীবনটাকে ভুলতে পারবে? এই মানুষগুলো কি পারবে যে তার যে স্বপ্নটা ছিল সেই যে স্বপ্নটা একেবারে চাপা পড়ে গেছে ইটের ধ্বংসস্তূপের নিচে, সেই চাপা স্বপ্নটাকে টেনে হিচড়ে বের করে নিয়ে সামনের দিনগুলোতে চলতে? আজকে মেহেদির ঘরে একটা পঙ্গু স্ত্রী, একটা সন্তান, সন্তানের ভবিষ্যৎ, পঙ্গু স্ত্রী যাকে নিয়ে সারাটা জীবন চলতে হবে, সে কিভাবে চলবে, তার নিজের কর্মসংস্থান, সবকিছু মিলিয়েই রানা গার্মেন্টসের হাজার হাজার শ্রমিকের অবস্থা কিন্তু এখন এরকম। আমি আপনি যদি পাশে না দাঁড়াই, শুধুমাত্র সরকারের উপর আশা করে থেকে, কিংবা শুধুমাত্র বিশেষ গোষ্ঠী, বিশেষ শ্রেণী মানুষের উপরে আশা করে থেকে, এই মানুষগুলোর ভাগ্যের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় এবং আমাকে আপনাকে পাশে দাঁড়াতে হবে। এই মানুষগুলো যখন একেবারে বিপদগ্রস্ত ছিল, সাধারণ মানুষরা যেভাবে এদের পাশে ঝাঁপিয়ে সাহায্য করতে এসছে, তেমনিভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন তাদের এখন এদের পাশে দাঁড়াতে হবে। যাদের যা সামর্থ্য আছে, এক টাকা হোক, দু টাকা হোক, কারো যদি দোয়া করার সামর্থ্য থাকে, কিছু নেই তো দোয়া করুন, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে এদের পাশে দাঁড়াতে হবে। আমি বলছি না যে হ্যালো 8920 তেই আপনার সাহায্য করতে হবে, আপনি যেভাবে পারেন আপনার পাশের মানুষটাকে সাহায্য করেন। আপনি যদি এদের পাশে অবস্থিত হন বা আপনি যদি দেখেন একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে এবং সেই কমিউনিটিতে আপনি সাহায্য করলে এদের হাতে এসে পৌঁছাবে, আপনি সেখানে সাহায্য করুন, যেভাবে পারেন কন্ট্রিবিউট করুন এবং এই মানুষগুলোকে যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থা থেকে আমরা উদ্ধার করেছি তার পরের যে ধ্বংসস্তূপ সারা জীবনের জন্য, সেই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে টেনে তুলতে হবে। সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য হ্যালো 8920 খুব ছোট করে হলেও হ্যালো 8920 সাধ্য অনুযায়ী হ্যালো 8920 কিছু করতে চায়। হ্যালো 8920 একা কোনো কিছু করতে পারবে না, এবং সেটার জন্য হ্যালো 8920 শক্তি হচ্ছে হ্যালো 8920 লাখো শ্রোতা। আমরা চাই শুধুমাত্র মেহেদিকে না, হ্যালো 8920 চায় রানা প্লাজাতে যারা চাপা পড়েছেন, যারা দুর্গত এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে কিছু না কিছু সাহায্য করতে। সেই সাহায্যটা আপনার সাহায্য নিয়েই, আপনি যদি চান হ্যালো 8920 ফান্ডে কিছু সাহায্য করবেন, সেই সাহায্য এবং একই সাথে আপনাকে নিয়ে আমরা একটা নির্দিষ্ট সময় পর তাদের কাছে পৌঁছে দেব। আপনি যদি চান মেহেদিকে সাহায্য করতে কিংবা রানা প্লাজার মানুষদেরকে সাহায্য করতে, আমাদের একটি বিকাশ নাম্বার রয়েছে যেটা আমরা ফেসবুকের স্ট্যাটাসে বারবার জানিয়ে দিই, কিংবা আপনারা যদি ব্যক্তিগতভাবেও আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করে টাকাটা কন্ট্রিবিউট করতে চান করতে পারেন। যে কোনো কন্ট্রিবিউট আপনি করতে পারেন, আমরা সেই টাকাটি বা সেই সাহায্যটি আমরা একটা সার্কেল করে এবং আপনাকে স্বাধীন করে নিয়ে একটা নির্দিষ্ট সময় পর খুব স্বল্প সময়ের মধ্যেই সেই টাকাটি আমরা তাদের কাছে পৌঁছে দেব। এটা আমরা আমাদের বিবেকের তাড়না বোধ থেকে করছি, অন্য কোনো বিষয় নয়, এটি সম্পূর্ণই আমাদের বিবেকের তাড়না বোধ, এটি অন্য কোনো বিষয় নয়। হ্যালো 8920 যেহেতু জীবনের কথা বলে, সেই জায়গাটা থেকে আমরা কিছু জীবন বাঁচাতে, কিছু জীবন সাজাতে আমরা এই কন্ট্রিবিউটটা করছি এবং সেই কন্ট্রিবিউটটা আপনাকে সাথে নিয়ে। আমাদের বিকাশ নাম্বারটি আমি বলছি, আপনি একটু লিখে নেবেন প্লিজ। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01-941-47-3955। আমি আবারও বলছি 01-941-47-3955। বাংলায় বলছি একবার, 01-941-47-3955। এই নাম্বারটি শুধুমাত্র বিকাশ করবার জন্য, অনেকেই এখানে ফোন দেন, আসলে এত ফোন ধরা কোনোভাবেই সম্ভব নয়, এই নাম্বারটি বন্ধ থাকে। যাদের টাকা পাঠানোর পরে নিশ্চিত হওয়ার দরকার আছে যে এই নাম্বারে টাকাটা গিয়েছে কিনা, তারা টাকাটা পাঠানোর পর ব্যক্তিগত সেল নাম্বার থেকে এই নাম্বারে একটি টেক্সট পাঠিয়ে দেবেন যে আমার টাকাটা আপনাদের হাতে পৌঁছেছে কিনা আমাকে জানান, তাহলে আমরা আপনাদেরকে ফোন করে জানিয়ে দেব যে আপনার টাকাটা আমাদের কাছে পৌঁছেছে কিনা। আচ্ছা মেহেদি, আপনার জীবনের গল্প তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু আমরা অনেক অনেক আশাবাদী যে আপনার জীবনটা আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে আপনি যেতে পারবেন। আপনার কি কিছু বলার আছে আমাদের শ্রোতাদের?
হ্যাঁ, শ্রোতাদের বলা যে আমার জন্য যেন, আমার জন্য প্লাস যারা আর কি আহত বা অঙ্গহানি হয়েছে সবার জন্য যেন দোয়া করে একটু, এই বলে আর কি আমার কথা এখানে শেষ করতে।
জি, আমরাও সেটাই বলতে চাই, অনেক অনেক বেশি দোয়া চাই, অনেক অনেক বেশি ভালোবাসা চাই এবং অনেক অনেক বেশি সামর্থ্য অনুযায়ী সাহায্য চাই। গল্পের এই পর্যায়ে শ্রোতা আপনাদেরকে একটা ভিন্ন এনভায়রনমেন্ট আমরা নিয়ে যেতে চাই। আপনারা জানেন যে পৃথিবীর নৃশংসতম ধ্বংসযজ্ঞ হয়েছে রানা প্লাজাতে, সেটাকে মাত্র দুটো ঘটনা দিয়ে তুলে ধরা সম্ভব নয়। আমরা পুরো ঘটনাকে, আমরা একটু বিশেষ আঙ্গিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ পর্যায়ে শাকিল আপনাদের জন্য কি নিয়ে আসছে চলুন শোনা যাক, আমরা এরপর পরে আবারও ফিরছি।
মৃত্যুপুরীতে আটকে পড়ে আসমার শেষ ইচ্ছে ছিল একমাত্র সন্তানকে বুকের দুধ পান করাবেন, পূরণ হয়নি সেই স্বাদ, তাই প্রিয় সহধর্মিনীর জন্য হাহাকার করছেন এই স্বামী। মা আসেনি, দুধ খাওয়াও হয়নি, তাই ধুলোমাখা রাস্তার পাশে এক বুক অভিমান নিয়ে বসে আছে আড়াই বছরের শিশু মোহাম্মদ আলী। আজ 15তম দিনেও কাছের স্বজনটিকে ফিরে পেতে এমনি ভাবে অপেক্ষায় আছে শত শত মানুষ। বলছিলাম সাভারে রানা প্লাজা ধসে পড়ার পরের পরিস্থিতি, যে ঘটনাটি বাংলাদেশের পোশাক শিল্প খাতে এযাবৎকালের সবচেয়ে মর্মান্তিক, প্রাণঘাতী ও বিয়োগাত্মক ঘটনা। 2007 সালে সাভার পৌরসভার কাছ থেকে পাঁচতলা ভবন নির্মাণের অনুমতি নিয়ে পরিত্যক্ত ডোবার মধ্যে বালু ফেলে রানা প্লাজার নির্মাণ শুরু হয়। পরে একে একে নয় তলায় উন্নীত করা হয়। দুর্বল নির্মাণ সামগ্রী ও ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে ভারসাম্যহীন ভবনটিতে গত 23 এপ্রিল ফাটল দেখা দেওয়ায় সব কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। ফাটল ধরা ভবনটি পরদিন ২৪ এপ্রিল বুধবার পুনরায় খুলে দিলে তা পরিদর্শন করতে যান শিল্পাঞ্চল পুলিশের এসআই মুকুল মোহন কুণ্ডু।
নিজের জীবনের ঝুঁকি নিয়েও ওদের ফাটলটা কতটুকু আছে ওটুকু দেখতে আবার ভিতরে ঢুকেছে, ঢোকার পর কারেন্ট চলে যায়। ওদের যে আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ডে তিনটা জেনারেটর আছে, তিনটা জেনারেটরই একসাথে স্টার্ট দিছে। স্টার্ট দেওয়ার বিল্ডিং এ কম্পনের সৃষ্টি হয়েছে, কম্পনের সৃষ্টি হওয়ায় শ্রমিকরা এলোপাতারি দৌড়াদৌড়ি শুরু করায় বিল্ডিংটা ধসে পড়ে। তারপরে কি হয়েছে তার বলতে পারবো না, আমি ওই তো নিচে চাপা পড়েছিলাম।
এর পরের ঘটনা তিনি বলতে না পারলেও বাকিটা সবারই জানা। মুহূর্তের মধ্যে নয়তলা ভবনের প্রতিটি তলা যেন পাউরুটির মতো ধসে পড়ে অসহায় মানুষগুলোর মাথার উপর। কাছের মানুষটি আটকে আছে ধ্বংসস্তূপের মাঝখানে, তাই বাইরে দাঁড়িয়ে আহাজারি করতে থাকে হাজারো স্বজন। বৃদ্ধ বাবা বুক ফাটিয়ে কাঁদছেন মেয়ের জন্য। ভাই খুঁজছেন ভাইকে, মা চাইছেন মেয়েকে।
মেয়ে সকাল আটটা বাজতে 10 মিনিট আগে ঘর তো নাড়ছে, এখন আমার মেয়ে খুঁজে পাই না। মোবাইল আছে আমার মেয়ের সাথে, কিন্তু আর যোগাযোগ হয় না, মোবাইল বন্ধ।
বিয়ের মাত্র 7 দিনের মাথায় স্বামী হারা এই নববধূর কান্না স্তব্ধ করে দিয়েছে আমাদেরকে। শুরু হয় উদ্ধার তৎপরতা। একজন মানুষকে বাঁচাতে অন্য মানুষগুলো ঝাঁপিয়ে পড়লেন মৃত্যুপুরীর খোলস ভেদ করে। একজন জীবিত মানুষকে পাওয়া গেলে নানা রকম সেবায় ব্যস্ত হয়ে পড়ছেন উদ্ধার কর্মীরা। উদ্ধার পাবার পর ব্যথাতুরা কণ্ঠে তাদের অভিযোগ, জোর করে তাদেরকে কাজে লাগানো হয়েছে। তবে উদ্ধার কর্মী হিসেবে যারা ছিলেন তারা এসেছেন স্বপ্রণোদিত হয়ে।
এখন ভাই আমরা 3 জন লোক বের করলাম, 2 জন পুরুষ 1 জন মহিলা। আমরা আওয়াজ করার পরে 2 জন মহিলার আওয়াজ ছুটো করে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে বাঁচাও, আমরা ভিতরে আছি, কিন্তু ওইদিকে যাওয়ার কোন পজিশন পাচ্ছি না।
সাধারণ মানুষের আমাদের ভাই বোন কিছু না, কিন্তু এদের সেবার জন্য ভাই এসে
উদ্ধার কাজে ছিলেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মী, মেডিকেল টিম আর সর্বস্তরের সাধারণ মানুষ। এইসব স্বেচ্ছাসেবীরা প্রাণ বাঁচাতে জীবিত মানুষদের হাত পা কেটে হলেও তাদেরকে উদ্ধার করেছেন বড়ই সাহসিকতার সাথে। ধীরে ধীরে জীবিত মানুষ উদ্ধারের সংখ্যা কমতে থাকে, উদ্ধার হতে থাকে প্রাণহীন রক্তাক্ত দেহ, আর তা দেখেই চিৎকার করে কাঁদতে থাকে মা হারাই সন্তান। দিন কেটে যাচ্ছে, তাই স্বজনকে জীবিত উদ্ধারের আশা বাদ দিয়ে লাশকেই ফেরত চাইছেন তারা। ধসে পড়া ভবনের মধ্য থেকে 2479 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত লাশের সংখ্যা ছাড়িয়ে গেছে 800 উপরে। এরপরও সন্ধান মেলেনি অনেকেরই। মর্গে রাখা হয়েছে 90টি লাশ, আর নাম পরিচয় না পাওয়ায় 64টি লাশকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। কারো হাতে ফটো, কারো হাতে আইডি কার্ড ও মুঠোফোনের নাম্বার, আর পরিচয় শনাক্তকারী এইসব উপাদানই উঁচিয়ে ধরছেন স্বজনদেরকে ফিরে পেতে। তাদের গগন বিদারী চিৎকার অনেক দূর থেকেও কানে ভেসে আসে।
আমি এই জায়গায় 5 দিন ধরে আইছি আমার বাবার খুঁজে, আর পাইলাম না রে। আমার সামনে কেউ নাম এর সন্তান নিয়ে জীবন কাটাইছি রে।
ধ্বংসস্তূপ থেকে যারা আহত অবস্থায় জীবিত উদ্ধার হয়েছেন তারা এখন নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। কারো পানি শূন্যতা, প্যারালাইসিস ছাড়াও কিডনি, ফুসফুস ও মেরুদণ্ডে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। কেউ কেউ হয়তো সারা জীবনের জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী হয়েই বেঁচে থাকবেন।
আমার যদি পা না সারে
আমার পাটা তো বাইন গিয়ে গেছে, এখন যে ভবিষ্যতে কি হবে তা তো জানি না, কেন ওরা তো আমার পরেই নির্ভরশীল।
সাভার বিপর্যয়ের শোকের কোনো সান্ত্বনা নেই। যারা মারা গেছেন তাদের আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু একজন মানুষের জন্য যদি কিছু করতে পারি, একটি অসহায় পরিবারের পাশেও যদি দাঁড়াতে পারি, এক ফোঁটা অশ্রুও যদি আমরা মুছে দিতে পারি, তাই বা কম কি। তাই টিম হ্যালো 890-র অনুরোধ, আসুন এইসব মানুষদের দিকে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেই।
শহরবাসী শোনো, যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। তাদের বুকের রিক্ত হাহাকার, বুকের রিক্ত হাহাকার, কেউ বোঝে না ওগো কেউ শোনে না, সর্বহারার মর্ম বেদনা, দুঃখে যাদের জীবন গড়া মানুষ তাদের না, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। তাদের নিত্য পরিহাস, কেউ দেখে না ওগো কেউ লেখে না, এ সংসারে তাদের ইতিহাস, পথের মলিন ধুলায় যাদের ঝরে মাথার ঘাম, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ, আমি চোখের চোখের জলে শোনাই তাদের গান, আমি চোখের জলে শোনাই তাদের গান। দুঃখে যাদের জীবন গড়া মানুষ তাদের না,
দুঃখে যাদের জীবন গড়া মানুষ তাদের নাম। 1:40 হতে এবিসির ঘড়িতে এখনো 25 সেকেন্ড বাকি আছে। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920। আরজি কিবরিয়া এবং শাকিল আজকের অনুষ্ঠানের অনেকটা সময় জুড়ে, বিশেষ করে আরজি কিবরিয়ার চেয়ে বেশি সময় জুড়ে ছিল, এবং পুরো সপ্তাহ জুড়ে ব্যাচের যে পরিশ্রমটা করেছে আমাদের পুরো হ্যালো 8920 টিম, যে পরিশ্রমটা করেছে সেই পরিশ্রম আসলে কিছুই না যদি না আমরা শেষ পর্যন্ত কয়েকটা মুখের হাসি ফোটাতে না পারি। আমরা আসলে বিশ্বাস করি না যে রানা প্লাজাতে যত মানুষ আছেন তাদের প্রত্যেকের মুখেই আমরা হাসি ফোটাতে পারবো, ব্যাপারটা আসলে এরকম না। আমরা সবাই সবার জায়গাটা থেকে যদি বেশ কয়েকটি করে পরিবারকে বেছে নেই, বেশ কয়েকজন মানুষকে আমরা বেছে নেই, এবং সেই কয়েকজন মানুষকে যদি আমরা পুনঃ আর্থিকভাবে প্রতিষ্ঠা করতে পারি, তবেই আমাদের এই রকম অনুষ্ঠান এবং আপনার ব্যক্তিগত পর্যায় থেকে যে উদ্যোগ সেটা সার্থকতা। অনেক 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 খুদে বার্তা এবং আমি বলব যে অনেক অনেক টেক্সট পেয়েছি আমরা ফেসবুকে, সেগুলো একটু পড়তে চাই। মোহাম্মদ ইনজামাম রকিব লিখেছে, মেহেদি ভাই আপনি খুব ভাগ্যবান, আপনার জন্য শুভকামনা এবং অনেক দোয়া রয়েছে, আপনি আপনার জীবনে এগিয়ে যান। আচ্ছা, সোভান মিত্রা আমাদেরকে লিখেছে, ভাই দিস ইজ হার্ট টাচিং অ্যান্ড আনবিলিভেবল স্টোরি। ওকে, রিয়াদ আকন রিয়ান লিখেছে, হ্যাপি 50 শো, হ্যালো 8920, অনেক অনেক ধন্যবাদ। আসলে হ্যাপি বলতে চাই না আমরা, কারণ ওভাবে আসলে আমরা কখনোই বিলিভ করি না যে ইটস অ্যান এন্টারটেইনিং শো, আমরা কখনোই বলি না যে হ্যালো 8920 এন্টারটেইনিং শো, এবং সে অর্থে সেলিব্রেশনও নেই, কিন্তু 50তম পর্বটাকে আমরা বিশেষভাবে তুলে ধরার একটা সুযোগ পেয়েছি, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। এবং এই 50তম পর্ব থেকে যদি আমরা রানা প্লাজার মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই মূলত আমাদের অনেক বড় সাকসেস হবে। ইফেক্ট জ্যাজ আমাদেরকে লিখেছে, মেহেদি ভাইয়ের জীবন কতটা সংগ্রামী, অথচ তার জীবনের গল্প বলার ধরনটা কতটা সহজ এবং সাবলীল, স্যালুট মেহেদি ভাই, আপনারা ভাঙতে জানেন না। মোহাম্মদ রিদওয়ান লিখেছে, আমরা সাভারে নিহত মানুষগুলোর জন্য দোয়া করব এবং আহত মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। রাগিব তঞ্জুম শরণভ আমাদেরকে লিখেছে, ভাইয়া জীবনে যেন আর কোন দুঃখ না থাকে, অনেকে যেন আর কোনদিন এরকম পরিস্থিতির শিকার না হয়, সেই শুভকামনাই করছি। প্রজাপতি রং অনেকগুলো কমেন্টস আপনি করেছেন আজকে আমাদের স্ট্যাটাসে, আমি তার মধ্যে থেকে যেকোনো একটাই পড়ছি, চোখের পানি ধরে রাখা যায় না। মোহাম্মদ খোকন লিখেছে, কিবরিয়া ভাই আমি নিজেই এক রাত উদ্ধার কাজ করেছি, বিশ্বাস করেন বাসায় এসে আমার কয়েকদিন একটুও ঘুমোতে পারিনি। ওকে, বিজয় খান তরফ লিখেছে, ভাইয়া আমরা সাভারে থাকি, এই ঘটনা যে কতটুকু ভয়াবহ তা আমি নিজে দেখি এবং ঠিক থাকতে পারিনি। আল মামুন লিখেছে, আল্লাহর কাছে প্রার্থনা, যারা এত কষ্ট করে মৃত্যুবরণ করেছেন তাদের যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মাহবুবুল্লাহ সুমন লিখেছে, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে তার স্বামীর সাথে ঘর করার সুযোগ করে দেন, আমিন। শাপলার জন্য আপনারা লিখেছেন, মেহেদুল মানে হচ্ছে মেহেদি যার ডাক নাম, তার স্ত্রী শাপলাকে আমরা আজকে ফোনে নিয়েছি, তার গল্প আমরা আপনারা শুনেছেন এবং তার জন্য অনেকে দোয়া করেছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। মনির হোসেন লিখেছে, আল্লাহ তুমি তাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যত মানুষ রানা প্লাজায় অসুস্থ হয়েছে তাদের সবাইকে ভালো করে দাও, অনেক ধন্যবাদ। হলুদ হিমু লিখেছে, মেহেদি ভাইয়ের জীবন সঙ্গিনী খুব দ্রুত সুস্থ হয়ে যাক, এই কামনাই করি। ফিরোজ আশরাফ শান্ত লিখেছে, আমি ছাত্র মানুষ তবুও যদি একটু পাশে দাঁড়াতে পারি হতভাগ্য এই সব মা বোনদের পাশে, সবাইকে অনুরোধ করছি বিকাশ করে সাহায্য করুন। বিকাশের প্রসঙ্গে আমি সবাইকে আরো একবার বলছি যে বিকাশ নাম্বারটি একটু আগে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, বিকাশ নাম্বারটি সারাদিন এটা বন্ধ থাকে, দয়া করে এখানে ফোন করার চেষ্টা করবেন না, এবং না করাটাই ভালো কারণ সারাদিন নাম্বারটি বন্ধ রাখা হয়। যারা টাকা পাঠাবেন এবং পাঠানোর পরে যারা জানতে চাবেন যে টাকাটা ঠিকমতো পৌঁছেছে কিনা, তারা নিজ নাম্বার থেকে এখানে একটি টেক্সট পাঠিয়ে দেবেন, আমরা টাকা পেয়ে থাকলে আপনাদেরকে ফোন করে কিংবা টেক্সট পাঠিয়ে জানিয়ে দেব, কারণ এই ফোনটা এত বেশি ব্যস্ত থাকে এবং এত বেশি ফোন এসে থাকে যে সারাদিন আসলে ফোন ধরে কুলি ওঠা যায় না। শিমুল কুল আমাদের খেলেছে, কিছু বলার মতো ভাষা পাচ্ছি না, বারবার আমি এই ইউএইতে বসে আমার চোখের পানি মুছে যাচ্ছি। মাজহারুল ইসলাম লিখেছে, আমরা কি বিবেক হারিয়ে ফেলেছি, আমরা গরিবের কষ্ট কেন বুঝতে পারি না। আনান মাসুদ লিখেছে, ভাইয়া আমি আজকে ফার্স্ট শুনলাম হ্যালো 8920, আমি খুব গর্ববোধ করি কারণ সাভারের সেই ঘটনায় আমি নিজে গিয়ে কিছুটা হেল্প হলেও করতে পেরেছি। আমরা আপনার এই প্রাউড ফিল করেছেন এবং আপনি এখানে সেটা জানিয়ে দিয়েছেন, সেজন্য আমরা নিজেরা গর্ববোধ করি যে না আপনি জানানোর মতো একটা জায়গা পেয়েছেন। হারেস মাহমুদ লিখেছে, কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই, আল্লাহ যেন এমন বিপদ কোন শত্রুকেও না দেয়। নীরব খান নামের এক বন্ধু লিখেছে, ভাইয়া খুব কষ্ট হচ্ছে। এরকম হাজার হাজার কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি। আমরা সবাইকে শুধু বলতে চাই, আপনার সামান্য কন্ট্রিবিউশন, আপনার যা করার সামর্থ্য আছে, আমরা বলছি না যে এখানে করতে হবে, সেটা যেখানেই হোক না কেন, এই মানুষগুলোর জন্য আপনার যা করার সামর্থ্য আছে সেটা করতে যেন আপনি মোটেও পিছপা না হন। কারণ আমি বারবারই বলেছি যে আমরা আসলে ভুলে যাব, আমাদের কষ্ট ভুলতে সময় লাগে না, আমাদের গণমাধ্যম গণমাধ্যমে এই খবরগুলো ধীরে 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 হারিয়ে যাবে এবং নতুন একটা ইস্যু চলে আসবে কিছুদিন পরে, সেই নতুন ইস্যুর কাছে পুরনো ইস্যু হারিয়ে যাবে, মর্যাদা হারিয়ে ফেলবে, আবেদন হারিয়ে ফেলবে। কিন্তু এই মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু সারাটা জীবন ধরে ক্ষতিগ্রস্তের ভারটা বয়ে বেড়াবে। আমরা সেই ভারটা লাঘব করতে চাই। আমরা 16 কোটি মানুষ বসবাস করি, আমাদের এতগুলো মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবাই যদি নিজ জায়গা থেকে দাঁড়াই তাহলে এই মানুষগুলো খুব সহসাই তাদের কষ্টগুলো ভুলতে পারবে, অন্তত আর্থিক সমস্যায় যেন তাদেরকে কখনো পড়তে না হয়। আমরা এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই এবং হ্যালো 8920 নিজে থেকে কিছু করতে চাই। সেজন্য হ্যালো 8920 একটি বিকাশ নাম্বার খুলে দিয়েছে এবং যারা বিদেশ থেকে বাইরে থেকে হেল্প করতে চান তারাও করতে পারেন, আমাদের ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আরো একবার বলছি, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওখানে যদি আপনি ইনবক্সে আমাদেরকে, যারা দেশের বাইরে আছেন বা প্রত্যন্ত অঞ্চলে আছেন, যারা বিকাশ করতে চান না, যারা সরাসরি আমাদেরকে হেল্প করতে চান বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে চান, তারা ওখানে আমাদেরকে ইনবক্সে যদি লেখেন এবং আপনার সেল নাম্বারটি দিয়ে দেন তাহলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এছাড়া যারা বিকাশ করতে চান তাদের জন্য আমরা নাম্বারটা বলে দিচ্ছি, 01941, আমি আবারও বলছি 01941473955, 01941473955। এই নাম্বার বিকাশ করবেন, এই নাম্বারটি বন্ধ থাকে এবং বিকাশ করার পর আপনার যদি জানতে ইচ্ছা হয় যে না আপনার টাকাটা গিয়েছে কিনা তাহলে এই নাম্বারই আপনার সেল নাম্বার থেকে টেক্সট পাঠিয়ে দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেব। আমরা শেষ করতে চাই এবং হ্যালো 8920 প্রথমেই বলে নিয়েছিল যেটা ছিল আজকে 50তম পর্ব, এই 50তম পর্ব আমরা খুব গর্ববোধ করি যে এই পর্বটিকে আমরা সারা দুনিয়ার মজদুর এবং মেহনতি মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি এবং আমরা আরো বেশি গর্ববোধ করব যদি সত্যি সত্যি হ্যালো 8920 বেশ কিছু পরিবার, আমরা তো সবকিছু পারবো না, বেশ কিছু পরিবারকে যারা একেবারেই পথে বসে যাবে ওই মানুষগুলো মারা যাওয়ার কারণে, সেই সব মানুষগুলোকে ভিক্ষার হাত থেকে, পথে বসার হাত থেকে যদি বাঁচাতে পারে, এবং সেজন্য আপনার সাহায্যের প্রয়োজন। অনেক অনেক ভালো থাকুন এবং সবসময় বলি এবিসি রেডিওর পক্ষে থাকুন, এবিসি রেডিওর সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্তই, আর জি কি প্রিয়া, শাকিল, সাফরিন এবং লোবান হ্যালো 8920 পুরো টিমের পক্ষ থেকে শুভরাত্রি, শুভেচ্ছা।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ, মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ, মানুষের জন্যে।
হ্যালো 8920
This track was downloaded from FusionBD.com.